This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grimming Form.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ। সেই সাথে 12টা বেজে গেল, তারপরেও জানিয়ে দিই যে আজকে সারাটা দিনই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং 154তম জন্ম জয়ন্তী। এবং ভূত FM এর পক্ষ থেকে আমি রবীন্দ্রনাথের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে। এবং যতদিন পর্যন্ত বাঙালি বাঁচবে ততদিন পর্যন্ত কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সঙ্গেই থাকবেন, তাই না? সো আশা করছি যে আপনারা আজকে ভূত FM অনেক বেশি এনজয় করবেন। আমি একটু চেঞ্জ নিয়ে আসবো ভেবেছি আজকের ভূত FM এ। এবং সেই চেঞ্জটা হচ্ছে এরকম যে আমরা আজকে ভূত FM এ যে আপনাদের অনেক দিনের অনেক ইমেইল পাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারাই বলেছেন যে ভূত FM এ যদি পুরনো সময়ের মিউজিক গুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আগের মিউজিক গুলো, ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা, সেটা যদি আগেরটা ব্যবহার করা হয় তাহলে নাকি অনেক ভালো হয়। সো আমরা চেষ্টা করবো আজকে আগের সব সাউন্ড গুলো প্লে করতে। তবে একটা জিনিস আমি একটু কারেকশন করতে, মানে কারেক্ট করে দিতে চাই, আর সেটি হচ্ছে যে ভূত FM এ যে সমস্ত মিউজিক প্লে করা হয়, আপনারা বলেন যে নতুন মিউজিক নতুন মিউজিক, আসলে কিন্তু ম্যাক্সিমাম মিউজিক কিন্তু আগের গুলোই প্লে করা হয়। বিশেষ করে আপনারা মানে খেয়াল যারা করেছেন তারা হয়তো বুঝবেন যে আগে থেকে এখনকার মিউজিকের মধ্যে তেমন কোনো পরিবর্তন কিন্তু নেই। কিছু কিছু মিউজিক মাঝে মাঝে মাসুম এক্সপেরিমেন্ট করে এবং মাঝে মাঝে সেগুলো বাজায়, কিন্তু এখন যে মিউজিকটা শুরু হলো সেটা কিন্তু পুরোনো সময়ের মিউজিক। এনিওয়েজ, আমরা ঘটনা শুনবো এবং আজকেও বলে রাখছি আপনাদের সবাইকে যে রাত যত বেশি হবে তত ঘটনা ভয়াবহতাও বাড়বে, এবং এটা কথার কথা না, এটা সত্যি কথা। এবং আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ কন্টিনিউয়াসলি ভালো খেলছিল। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে খেলা হচ্ছে আপনারা সবাই জানেন, এবং বাংলাদেশ তাদের প্রথম যে ইনিংস, সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসটা, যেটা মানে কি বলবো যে তেমন সুবিধার হয়নি। সকালে আমি বলছিলাম 203 রান করেছে তারা সেকেন্ড ইনিংসে, এখন পর্যন্ত মাশাল্লাহ ভালোই আছেন। এবং লেটস প্রে ফর বাংলাদেশ টিম, এবং আশা করছি যে তারা সব মানে কি বলবো যে সামনে যে বাধা সেই বাধা কাটিয়ে উঠে আমাদের সামনে যে দুদিন আছে সেই দুদিনে খুব ভালো একটা ম্যাচ আমাদের একটু উপহার দিবে। যাই হোক, আমরা চলে যাব সরাসরি এখন ঘটনায়। এবং তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যদি আপনারা SMS করতে চান, মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.rasel। আরো একটা পুরনো মিউজিক কিন্তু এই মুহূর্তে বেজে উঠলো, মাসুম সেই পুরনো মিউজিকটা প্লে করলো। আশা করছি আজকের শোটা আপনাদের কাছে আবারও অন্যরকম লাগবে এবং প্রথম সময়ের মতো লাগবে, দেখা যাক কি হয়। আমরা কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট করে যাব এবং আপনাদের কাছে ফিডব্যাক নিয়ে যাব, এবং আমরা প্রতিদিনই ভালো করতে চাই। আমাদের এই প্রোগ্রামটার সবচেয়ে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে আপনাদের ভালো লাগা, এবং আপনারা ভালো লাগলে আমরা সবচাইতে বেশি খুশি হই। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন তারপর সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো।
ধন্যবাদ রাসেল ভাই, আমি আশিকুর রহমান রাফি, আমি এসেছি ঢাকার হাজারবাগ থেকে।
ওকে,
আমার ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন আমি ক্লাস 2 কি 3 পড়ি। কোন এক কারণে আমি, আমার বাবা আর আমার চাচা তিনজনের গ্রামে যাওয়া হয়। আমাদের গ্রামের কথাটা বলি, আমাদের গ্রামের বাসায় একটা একটা সাইডে একটা বাসা আছে, যে এরকম বাসাটা মাটির দোতলা। আমরা জিনিসটা তো মানে আমরা অভ্যস্ত না জিনিসটা, সেরকম আমরা মাটির একতলা দেখি, সেটা হচ্ছে মাটির দোতলা। নিচের ঘরটাও মাটির, উপরের ঘরের দেয়ালটাও মাটির, পুরো মাটির, এটা একটা অন্যভাবে বানানো। রেপ্লাই 19 সেঞ্চুরিতে বানানো,
মানে আপনি বলতে এটা অনেকদিন হয়ে গেছে,
অনেকদিন হয়ে
গেছে এবং এখনো পর্যন্ত সেই জিনিসটা অক্ষতই আছে,
অক্ষত আছে, কিন্তু মানে গত কয়েক বছর আগে শুনেছি সেটা মানে একদিকে ভেঙে গেছে কোনোভাবে জিনিসটা। যেটাই হোক ঘটনা যাই, সেটা হচ্ছে ওখানে যাওয়ার পর দেন আমরা যখন রাতে স্টে করব সেখানে, দেন আমি তখন আবদার করলাম বাবার কাছে যে আমি ওই ঘরটাতে থাকবো।
আচ্ছা,
দেন সবাই বললো ওখানে অনেকদিন কেউ থাকে না, কিন্তু না বলতে থাক সব করেছে থাকি পয়সা করে দাও কোনোভাবে, মানে সবাই একটু ইতস্তত করছিল আর কি থাক
কোনো একটা কারণে,
হ্যাঁ কোনো একটা কারণে। দেন আমি বললাম না অনেকদিন হয়ে গেছে সমস্যা নেই পয়সা করে দাও থাকি। দেন আমরা ওই ঘরটাতে রাত্রে স্টে করি, তখন ঠিক রাত আড়াইটা এই সময়,
আপনারা ঘুমিয়েও গেছেন একদম পুরো,
হ্যাঁ প্রায় ঘুম এই অবস্থা, আমি ঘুম সব ঘুম, হঠাৎ করে আমার ঘুম ভাঙে বিড়বিড় করে কথা বলার আওয়াজে।
আচ্ছা,
কথা বলার আওয়াজে ঘুম ভাঙে, আমি দেন আমি সেট আপটা বলি, আমি ছিলাম মাঝখানে, আমার কাকা দেয়ালের সাইডে, আমার বাবা বাইরের সাইডে।
আচ্ছা,
যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমার বেডটা জাস্ট একটা সাইড থেকে একটা কর্নার থেকে প্রায় ফুট খানিক উঁচু হয়ে আছে,
মানে
উঁচু হয়ে আছে বেডটা, ঢালু। জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লাগে, কেন? আর আমি আমার পাশে থাকে বাবাকে দেখি, বাবা আছো হয়ে পায়ের দিকে তাকে কথা বলছে কারোর সাথে,
আপনার বাবা,
হ্যাঁ বাবা কথা বলছে, এবং জিনিসটা আর্গুইং পর্যায়ে,
খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে আপনি শুয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার বাবা নিচু হয়ে তাকিয়ে কারোর সাথে কথা বলছে, ওকে
মানে আর্গিউ করছে কারোর সাথে এরকম টাইপের কথা বলার টোনটা। দেন আমি একটু ইন্টারেস্টেড হয়ে আমি যখন আব্বুকে জিজ্ঞাসা, আব্বু কি হয়েছে এদিকে, আবু বলে চুপচাপ শুয়ে থাকো।
আচ্ছা,
ঝাড়ি সুরে একটু ফিসফিস করে চুপচাপ শুয়ে থাকো, উঠবো না। আমার কাছে তো আরো অবাক লাগে, কেন আমাকে শুয়ে থাকতে বলতেছে? আমি তখন আব্বুর উপর দিয়ে ভর দিয়ে তাকাই, তখন যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রায় দেড় থেকে দু ফুটের মতো একজন মানুষ,
মানুষ
একজন মানুষ, লোকটা বৃদ্ধ, তার গেট আপ হচ্ছে আলখেল্লা পরা, সাদা, পা পর্যন্ত ঢাকা, দাড়ি অনেক লম্বা, মাথায় টুপি, ফর্সা, অনেক ফর্সা।
আচ্ছা,
আর চোখগুলো একদম টকটকে লাল। সে খাটের একটা পায়া ধরে জাস্ট উঁচু করে রেখেছে,
এই জন্য খাটটা একদিকে উঁচু হয়ে আছে। ওকে,
জিনিসটা একটু উইয়ার্ড,
হ্যাঁ যারা এখন ঘরের মধ্যে বসে শুনছেন, যারা এখন মনে করছেন যে ভূত এফএম শেষ হবার পরে একটা টানা ঘুম দিবেন, এবং তারা যদি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে, যদিও ভূত এফএম অনেক দেরি করে শুরু হয়, তারপরে ঘুম ভেঙে উঠে যদি দেখেন যে খাটের একটা কোণা উঁচু হয়ে আছে, এবং আপনি যদি একাই ঘুমিয়ে থাকেন উঠে যদি দেখেন যে ওই কোণাটা উঁচু করে রেখেছে কোনো একজন দুই ফুট সাইজের মানুষ, ওকে, তারপরে কি হলো?
আর রুমের এনভায়রনমেন্টটা এমন ছিল, এনভায়রনমেন্টটা যে অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেন আমি তো এটা দেখার পর বাবা খেয়াল করে আমি উঁচু হয়ে দেখছি জিনিসটা, দেন আমাকে যাতা দিয়ে নিচে বসিয়ে দেয়,
জোর করে শুয়ে দেয়।
তারপর এর মধ্যে আমার চাচা ঘুম থেকে উঠে যায়, উঠে উনিও দেখে, দেখে তো উনি মানে অনেক ফিক আউট করে, তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করে, লাভ দিয়ে বিছানায় বসে যায়, এর মধ্যে বিছানা ধূপ করে পড়ে যায়, রুমটা আরো ঠান্ডা হয়ে যায়, এক সাইড থেকে হুড়মুড় করে বাতাস আরো ঠান্ডা হয়ে যায়। দেন বাবা বলে, তুমি এটা কি করলা? আমার চাচাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলা? চাচা বলে, এটা কি ছিল? বলে, কিছু ছিল না, তুমি ঘুমাও। চাচা বলে, না আমি এখানে থাকবো না। ও চাচা বলে, না তুমি ঘুমাও, ঘুমে থাকো। দেন আবু সবাইকে জোর করে ঘুম পাড়ায় রাখলেন।
কোন মাস ছিল এটা?
এটা মোটামুটি গরমের দিনই,
গরমের দিনই, বাহ টাইমও মিলছে। আচ্ছা, যাই হোক, তারপরে
দেন ওদিন রাত কোনো প্রবলেম হয় নাই, সকালবেলা আমরা যখন উঠি তখন আব্বুর চাচা, আব্বুর চাচা উনি বাসা ছিলেন না, আমরা যেদিন যাই তিনদিন বাসা ছিলেন না, উনি এসে যেটা বলেন, এই কাহিনী শোনার পর তিনি অনেক রাগারাগি করেন।
আচ্ছা,
আব্বুর সাথে অনেক রাগারাগি করেন, বলেন যে তোমরা কেন এখানে থাকলা ওই রুমটাতে? আব্বু বললেন, না অনেক দিন হয়ে গেছে, সমস্যা কি? বলে, না প্রবলেম কি, তুমি তো জানো জিনিসটা। ঘটনাটা হচ্ছে এরকম, এটা এরকম প্রায় 18 সেঞ্চুরির কাহিনী, 19 সেঞ্চুরি সরি, আমার দাদার দাদা উনি জিন পালতেন।
আচ্ছা,
উনি জিন পালতেন, ওই জিন উনি আমার দাদার দাদা যখন উনি মারা যান তার কিছুদিন আগে উনি জিনগুলোকে বলে গিয়েছিলেন যে আমার যারা এনসেস্টর যারা আসবে আমার বংশধর তাদেরকে তোমরা ওদেরকে প্রোটেক্ট করবা, দেন ওই জিনরা ওনার কাছে কমিটেড যে হ্যাঁ ওনারা প্রোটেক্ট মানে উনি ওনার যারা বংশধর আসবে ওনাদের আমার প্রোটেক্ট করবো। আর ওই জিনগুলা ওই বাসাটাতে থাকতো।
আচ্ছা,
আর আবুর সাথে যে জিনের কনভার্সেশনটা হয়েছিল সেটা এরকম যে জিনটা আবুকে বলতেছিল যে তুমি কেন এসেছো এদিকে, তুমি জানো এখানে থাকার নিষেধ, এদিকে আমরা আমাদের এটা এলাকা, তুমি এখানে কেন থাকলে? দেন আবু বলতেছে প্রবলেম কি, আমরা তো তোমাদের কোনো প্রবলেম করছি না। আমার বাবা এদিক দিয়ে অনেক মানে বলা যায় সাহসী, অনেক বেশি সাহসী,
মানে উনি একটা এরকম পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছেন,
সেটাই
ওনার সাহস।
উনি আগে করতেছিলেন, এক পর্যায়ে জিনটা অনেক রেগে যায়, দেন এই খাটটা উঁচু করে ধরে।
আচ্ছা,
এ হচ্ছে আমার ঘটনা ভাই।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি যদি আজকে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে এরকম কোনো একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেন তার জন্য ভূত এফএম যদিও কোনোভাবে দায়ী থাকবে না, বাট মানে ঘটনাটা খুবই অদ্ভুত, তাই না? এবং এই ধরনের ঘটনা বোধহয় ঠিক একই ধরনের ঘটনা বোধহয় ভূত এফএমে এর আগে আর কখনো প্রচার হয় নাই। এনিওয়েজ, আমার কাছে আরও একটা দারুণ ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি পড়তে চাই। এবং আপনারা আজকে মানে কি বলবো যে পোস্টমর্টমের ঘটনা শুনবেন, মেডিকেল স্টোরি শুনবেন, যা যা শুনতে চান মোটামুটি সব ধরনের ঘটনা ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের শোনাতে পারবো। পড়ছি, তারপর এসএমএস বা অন্য কিছুতে যাব, আগে আপনাদের ঘটনাটা শুনিয়ে ফেলে। এই ঘটনাটি আমাদের লিখছেন ডাক্তার আবু সালে খুলনা থেকে। মিউজিক কেমন হচ্ছে বলবেন কিন্তু। হ্যাঁ, ওকে, আচ্ছা, তিনি লিখছেন, বর্তমানে আমি একটা সরকারি হাসপাতালে সহকারী সার্জন পদে আছি, কর্মরত আছি। আমি সরাসরি ভূত এফএম এর শোনার সুযোগ পাই না, তাই ডাউনলোড করে শুনি। আমি এখন আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। এটা ঘটেছিল আমি আগে যে সরকারি হাসপাতালে ছিলাম ওখানে, সঙ্গত কারণে আমি হাসপাতালের নামটি উল্লেখ করছি না। এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি ছিল একটা গ্রামের মতো জায়গায়। আমি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম। একদিন সকালে আমার ডিউটি ছিল ইমার্জেন্সি ইউনিটে। দুপুরের কিছু আগে একটা বিষ পান করা রোগী আসে। রোগীর তথ্য নিতে গিয়ে জানতে পারি সে হিন্দু, বয়স 47 এবং সে বিবাহিত, অবিবাহিত। তবে বিষ পানের কারণটা জানতে পারিনি। আমি রোগীটির ব্যাপারে অন্য রকম একটা আকর্ষণ অনুভব করলাম, কিন্তু শেষ পর্যন্ত রোগীটি মারা যায়। এরপর লাশটা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আমি সিভিল সার্জনকে স্যারকে ফোন করলাম এবং ফোন করে বললাম যে রোগীটির পোস্টমর্টম করার সময় আমি থাকব, যথারীতি পোস্টমর্টম করার দায়িত্বটা আমাকেই দেওয়া হয়। এবং তখনও কিছু অস্বাভাবিক কিছু পেলাম না, আমি চলে আসলাম এবং রোগীটির কথা কিছুদিন পর ভুলে গেলাম। একদিন রাতে আমার ডিউটি চলছে, তখন ছিল গরমকাল, রাত প্রায় 2:30 কাছাকাছি বাজে, এবং হাসপাতালের গ্রাউন্ডে কিছু কুকুর, আমি আর যন্ত্রণা কাতর কিছু রোগী ছাড়া আর কেউ চেকে নেই। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের পুকুর পাড়ে, ওখানে বসে একটা সিগারেট জ্বালালাম। সিগারেট টানতে টানতে কি যেন ভাবছিলাম, হঠাৎ করেই পেছন থেকে কে যেন বলে উঠল, স্যার আমি কি একটু বসবো আপনার পাশে? আমি চমকে পেছনে তাকাই, এতই চমকাই যে হাত থেকে সিগারেটটা পড়ে যায়। নিজেকে সামলিয়ে নিয়ে তাকে বলি, বসেন। সে আমার থেকে একটু দূরত্ব রেখে বসে। আমি আরেকটা সিগারেট জ্বালাতে চাই, তখন সে আমাকে বলে, স্যার দয়া করে সিগারেট জ্বালাবেন না। আমি একটু অবাক হই, তখন সে বলে যে স্যার ভয় পাবেন না, আমি একটু আপনি আমাকে ভালোভাবে খেয়াল করে দেখেন। আমি ভালোভাবে তাকাতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোতের ধারা নেমে গেল, কারণ লোকটি আর কেউ নয়, সেই বিষপানে মৃত ব্যক্তি। বরাবরই আমি প্যারানর্মাল বিষয়গুলো পছন্দ করি, তাই ভয় লাগলেও অনেক রোমাঞ্চ অনুভব করি। তখন আমি তাকে বলি, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কোন, আপনি কেন এসেছেন আমার কাছে? সে বলল, স্যার আমি এরকম রাত বিরাতে আপনি ঘোরাফেরা করবেন না, এই হাসপাতালে আমার মতো আরো অনেকেই আছে। আমি তার দিকে একটু সন্দেহের চোখে তাকালাম। তখন সে বলল, আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, শোনা না শোনা আপনার ব্যাপার। একথা বলেই সে থেমে গেল। আমি ভালোভাবে তাকিয়ে দেখি সে নেই। তখন আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল। আমি ওখান থেকে উঠে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে একটু সরে যাওয়ার সাথে সাথে যে গাছের নিচে বসেছিলাম সেই গাছের একটা ডাল ভেঙে পড়ল ঠিক আমি যেখানে ছিলাম তার উপর। আমি অবাক হলাম, কারণ বাতাস ছাড়া এত মোটা একটা ডাল কিভাবে ভেঙে পড়ল। আরো অবাক হলাম একটু পরে যখন ভাঙা ডালটি আমার পেছনে আসতে লাগলো। তখন আমি ভয় পেলেও ব্যাপারটা বোঝার জন্য পুকুর পাড়েই ঘুরতে থাকলাম। ডালটা আমার পেছনে সমান দূরত্ব এবং গতি বজায় রেখে এগোতে লাগলো। কিছুক্ষণ এমন চলার পর হঠাৎ শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, সামনে তাকিয়ে দেখি আমি আমার কোয়ার্টারের সামনে। ও হ্যাঁ, পুরো কোয়ার্টারে একমাত্র আমি রেসিডেন্ট মানে রেসিডেন্স ডাক্তার ছিলাম আর কি। তো আর কেউ হাসপাতালের কোয়ার্টারে থাকতো না। আমি কি মনে করে তালা খুলে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ এবং মাংস পচা গন্ধ পাই। আমি তখন পাগলের মতো কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি, কিন্তু কিছুই পাই না। হঠাৎ আমার স্টাডি রুমে ঢুকে দেখি সেখানে পচা গন্ধটা এবং কান্নার আওয়াজটা আরো তীব্রভাবে পাচ্ছে। আমি তখন দ্রুত বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করি। দ্রুত আনুমানিক 3 মিনিটের পথ। হাসপাতালে ঢুকে আমি এক গ্লাস পানি খেয়ে বসে থাকি। সকালে বাসায় ফিরে দেখি সবকিছুই স্বাভাবিক, কোনো গন্ধ নেই। এরপর আমি প্রায়ই গন্ধটা এবং কান্নার আওয়াজ শুনতে পেতাম। পরে আমি ওই হাসপাতালের সব থেকে প্রবীণ নার্সের কাছে জানতে পারি যে আমি কোয়ার্টারে থাকি, যে কোয়ার্টারে থাকি ওখানে হাসপাতাল তৈরি হওয়ার কিছুদিন পর একটা সদ্য জন্ম নেয়া বাচ্চার গলিত মৃতদেহ পাওয়া যায়, যা একটা বাজারের ব্যাগে মধ্যে ছিল এবং বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি। আর এই গন্ধ আর কান্নার আওয়াজ নাকি অনেক ডাক্তার যারা এই কোয়ার্টারে থেকেছেন তারা পেয়েছেন, তবে কেউই নাকি ভয়ে ওই কোয়ার্টারে থাকতো না। আমি প্রথম ব্যক্তি যে ওই কোয়ার্টারে এতদিন থেকেছি। আমি অবশ্য থাকতাম না যেহেতু এই কান্নার শব্দ আর গন্ধ আগে পেতাম। এরপর আমি কোয়ার্টার ছেড়ে চলে যাই, কিন্তু ভয়ের ব্যাপার হলো ওই বাচ্চাটাকে আমি অনেক দিন স্বপ্নে দেখেছি এবং আশ্চর্যজনকভাবে আমার স্বপ্নের সাথে বাচ্চাটির বর্ণনা হুবহু মিলে যায়, যা আমি পরে জানতে পারি এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ সত্যি ঘটনা। যদি ঘটনাটি আপনাদের পছন্দ হয় প্রচার করবেন, আর তার সাথে একটু বলবেন যে কেউ যেন কারো, মানে তিনি লাস্টে অনুরোধ করেছেন, কেউ যেন এরকম সদ্যজাত কোনো শিশুকে এভাবে ফেলে না যায়, যাতে করে শিশুটি মৃত্যুর মতন একটা ভয়াবহ ব্যাপারটা বরণ করে নিতে হয়। যাই হোক, এবং তিনি বলেছেন যে আমার তার হাসপাতালের নাম প্রচার না করতে, তাহলে অনেকেই চিনে ফেলবেন তাকে, এবং আমি সেই জন্যই করলাম না। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটা একটু অন্যরকম লেগেছে। আমি একটু SMS এ যাই। মিনহাজ আবেদিন আমাদের গাইবান্ধা থেকে SMS করেছেন, এছাড়া আমাদের হিমেল চৌধুরী গাজীপুর থেকে SMS করেছেন, লিখেছেন এনজয়িং দ্য শো অ্যান্ড মিসিং সামওয়ান স্পেশাল। ওকে, মানিকনগর থেকে সীমান্ত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন মিউজিক গুলো কঠিন লাগছে এবং এই ক্রেডিটটা পুরোপুরি মাসুমকে দেওয়া উচিত। ইফতি আমাদের মিরপুর থেকে লিখেছেন যে তিনি লিখেছেন যে মানে মিউজিক স্টাইলটা তার কাছে অনেক ভালো লেগেছে। স্কাই আকাশ আমাদের নারিন্দা থেকে SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে সেকেন্ড স্টোরিটা অসাম। আমাদেরকে জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন এবং ফারহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মিউজিক যেমনই হোক ভয় লাগলেই হলো, বাহ চমৎকার। আমাদেরকে এছাড়াও হাসিবুল হাসান SMS করেছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন, এছাড়াও আমাদেরকে এইচ আব্রার হাজারিবাগ থেকে SMS করেছেন। আমি যাদেরকে যারা বলবো, মনে করব মিউজিকটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোনো হরর মুভি বাসায় নিয়ে এসে সাউন্ড অফ করে শুনে দেখেন কতটুকু ভয় লাগে, আমার মনে হয় না যে খুব একটা ভয় লাগবে। আমাদেরকে কবি ফারুক SMS করেছেন বড়াই গ্রাম থেকে, এছাড়া আমাদেরকে রাজু SMS করেছেন সিঙ্গার নাটোর থেকে, তান নিয়ে আমাদের SMS করেছেন আমাদের জুনায়েদ মতিঝিল থেকে, এছাড়াও আরিফ আমাদের SMS করেছেন, আরিফ এবং তার ওয়াইফ দুলি দুজনে SMS করেছেন আমাদের স্কাটন থেকে, এছাড়াও হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে মানিক, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি ফারহান লিখেছেন যে দারুণ হচ্ছে আমাদেরকে, এছাড়াও মুকিত খুলনা থেকে SMS করেছেন, আনোয়ার এবং তার ওয়াইফ রেগুলার তারা SMS করেন আজকেও করেছেন, এছাড়াও আমাদেরকে ইহাম SMS করেছেন মিরপুর 6 থেকে, নিগার আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও শান এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে হিমেল পান্ডে, এছাড়াও অপু এবং সাথে আমাদের SMS করেছেন, কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন, সাগর সূত্রাপুর থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও মুস্তাকিম আমাদের SMS করেছেন, আদিম মিরপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদেরকে যদি আপনি SMS করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশন ডেসক্রিপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ফেসবুকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.russell, এবং এখানে গিয়ে আপনারা আমাদের পোস্টটি দেখুন, আছে কারা পার্টিসিপেন্ট তাদের দেখুন, এবং আপনারা সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে, সারা সপ্তাহ জুড়েই সেগুলো পড়া যাবে, আপনাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়া যাবে। স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, থেকে ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
ভূত FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, ওয়েলকাম ব্যাক। এবং ঘড়িতে সময় রাত 12:25 এবং চলছে ভূত FM। আপনাদের অনেক প্রশংসা পাচ্ছে আজকে, সবাই অনেক এনজয় করছেন, সেটা লিখছেন, ফেসবুকে লিখছেন, SMS দিচ্ছেন, এবং আশা করছি যে আজকে যে ঘটনাগুলো আমরা পরবর্তীতে শেয়ার করব সেই ঘটনাগুলো অনেক অনেক দারুণ মানে ঘটনা হবে, মানে একদম আমাদের আজকে যারা ঘটনা নিয়ে এসেছেন মোটামুটি আপনারা যে ধরনের ঘটনা শুনতে চান তাদের প্রত্যেকের কাছে মোটামুটি 3-4টা করেছিল এবং আমি বেছে বেছে ওইগুলোই রেখেছি। সো হোপ আমি মানে আমি আমি অন্তত বিশ্বাস করি, এটা না একদমই বিশ্বাসই করি আমি যে আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা চলে যাব এবার দিনারের কাছে এবং তার একটা ঘটনা শুনব। আরো তিনজন অতিথি আছে এখনো বসে, সুতরাং আরো অনেকগুলো ঘটনা আমরা আছে পড়বো, কিছু কিছু জিনিস হয়তো প্লেও করবো, সো আমাদের সাথে থাকতে হবে, একটু কষ্ট করে জেগে থাকতে হবে রাত পর্যন্ত। আমরা চলেছি দিনারের কাছে। দিনার, আপনার ঘটনাটা শুনি, কোথাকার ঘটনা এটা?
জি রাসেল ভাই, এটা মাদারীপুর জেলার ঘটনা।
জি,
তো আমি সবসময় ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমি শুনি রোফ নামে একজন সিকিউরিটি গার্ডের মুখ থেকে। তো ঘটনাটি ওনার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর জেলায় ঘটে। তো ঘটনাটি আজ থেকে 20-22 বছর আগের একটি ঘটনা। তো তখন উনি গ্রামে মাঝির পেশায় ছিলেন। তো একদিন উনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন এরকম যে উনি একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর সেই বাসাটার সামনে অনেকগুলো মানুষ আপনার জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তো উনি যখন সে ভিড় ঠেলে সে বাসাটার কাছে যায়, তখন উনি যেটা দেখতে পান সেটা হচ্ছে যে সে বাসার মধ্যে আপনার একটা ফাঁসি দেওয়া লাশ দড়িতে ঝুলছে। তো এটা যখন উনি দেখেন তখন উনি শুনতে পান যে স্বপ্নের মধ্যে যে আশেপাশে যে লোকগুলো ছিল সবাই মানে বলা বলি করছে যে লাশটা নিয়ে চল, লাশটা নিয়ে চল, এরকম একটা মানে কথা উনি শুনতে পান। তো উনি কারো চেহারাই মানে বুঝতে পারতেছিলেন না, চেহারার অভাবটা উনি বুঝতে পারতেছিলেন না তখন। তো ওই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। তো উনি যথারীতি ওনার কাজ করেন। তো ঠিক তার 4-5 দিন পর উনি সেম একই স্বপ্নটা আবার দেখেন যে উনি একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে অনেকগুলো মানুষ বেশ লম্বা আছে সবাই, তো কারোই ফেস বোঝা যাচ্ছে না। তো উনি যখনই সে ভিড় ঠেলে সামনে যান, তো সামনে গিয়ে দেখেন যে সে বাসার মধ্যে একটা ফাঁসি দেওয়া লাশ সেটা ঝুলছে, কিন্তু সবাই আগের মতো বলা বলি করছে যে লাশটা নিয়ে চল, লাশটা নিয়ে চল, এরকম।
আচ্ছা,
তো কেউ কিন্তু আর লাশটা নামাচ্ছে না সেখান থেকে। তো এই স্বপ্ন উনি 2 বার দেখার পর উনি বেশ একটু ভয় পান। তখন উনি ওনার পরিবার সাথে ব্যাপারটা শেয়ার করেন। তো তারা যেটা বলে যে হয়তো বা তার কোনো দুঃস্বপ্ন হবে। তো যাই হোক, তো তাদের গ্রামে একটা লোক ছিল, তিনি আপনাকে তান্ত্রিক বা ওঝা যেটাই হোক বলা চলে। তো উনি যে কাজগুলো করতেন সেটা খালি মানে আপনার উনি ব্যাড ইউজ করতেন সবসময়, মানে খারাপ কাজগুলো একটু বেশি করতেন। সেটা হচ্ছে আপনার কাউকে বান দেওয়া বা আপনার কুফরি কালাম করা, এইটা
ক্ষতি করতেন মানুষের বেশি।
আচ্ছা, আর ওনার কাছে আপনার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসতো। তো ওনাদের গ্রামের লোকজন যেটা করতো যে ওনাকে সবসময় এড়িয়ে চলতেন সবাই।
আমি এর মধ্যে একটু ইন্টারাপ্ট করি আপনাকে যে এই ঘটনাটার লাশ নিয়ে ঘটনা আমরা শুনেছি, কিন্তু এই ঘটনাটা অদ্ভুত, মানে এই ঘটনাটার হঠাৎ করে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে।
জি রাসেল ভাই, তো এলাকাবাসী যে মানে ওনাদের গ্রামের যারা ছিল তারা যেটা করে যে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো তার বাসার সামনে দেখে চলাফেরা করতো না। তো একদিন উনি ঘুম থেকে উঠে সকালবেলা শুনতে পান যে সেই লোকটা মানে মারা গেছে। তো উনি গ্রামের আরো আর 2 জন সবার সাথে সেই বাসাটা যায়। তো ওনার যে বাসাটা ছিল সেটা হচ্ছে ওনাদের বাসা থেকে প্রায় 4-5 মিনিট দূরত্বে একটা বট গাছের মতো একটা ছিল, তার পাশে উনি একটা রুম তৈরি করে থাকতেন। তো বলে রাখা ভালো যে ওনার কোনো ফ্যামিলি বা পরিবার বলতে কেউ ছিল না।
আচ্ছা,
তো উনি সেখানে যাওয়ার পর উনি যেটা দেখেন যে তার ফাঁসি দেওয়া একটা লাশ সেই রুমের মধ্যে ঝুলছে।
আচ্ছা,
যেরকম জিনিস উনি স্বপ্নে দেখেন 2 বার ঠিক ওই রকম একটা লাশ, ফাঁসি দেওয়া একটা লাশ রুমের মধ্যে ঝুলছে। তো গ্রামের কিছু লোকজন সেখানে জড়ো হয়। তো সবচেয়ে উইয়ার্ড ব্যাপার ছিল যে যে লোকটা লাশ তারা ঝুলতে দেখতেছেন তার চেহারার মধ্যে আপনার ওই সুচ জাতীয় কিছু জিনিস তার চেহারার মধ্যে বিধানো ছিল। তো এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার ছিল, যেহেতু যদি উনি সুসাইড কমিট করে থাকে তাহলে কিন্তু ওনার চেহারার মধ্যে এরকম সুচ ঢুকানোর কথা না। তো এলাকাবাসী যেটা করে, গ্রামের যে লোকজন ছিল তারা যেটা বলে যে মানে বলা বলি করে যে ওনাকে হয়তো বা জিন বা ভূত মানে কেউ একজন মেরে থাকতে পারে। তো তারা সেখান থেকে সেই লাশকে যথারীতি নামায়, যেহেতু তার কোনো রিলেটিভ ছিল না, তো লাশটা দেখতে খুব বিভৎস ছিল। তো তারা নামিয়ে তারা গোসল টোসল করে সেটাকে জানাজা পড়ে সে বাসার পাশেই জঙ্গলার মতো একটা জায়গা সেখানে তাকে দাফন করে দেয়। তো মোটামুটি এই ঘটনাটা সবার মুখে চলতে থাকে যে লোকটা এইভাবে মারা গেছে। তো তার আপনার 4-5 দিন পরে ঘটনা, তো ওই মারা যাওয়ার ঘটনাটা কোনো একভাবে সামহাও আপনার থানা পর্যন্ত যায়।
আচ্ছা,
তো সেখান থেকে পুলিশ আসে সেখানে। তো তারা যেটা মানে ডিসাইড করে যে এই লাশকে কবর থেকে তুলে তারা পোস্টমর্টম করবে। তো এটা শোনার পর কিন্তু গ্রামের আরো যারা কৌতূহল মানুষজন ছিল তারা সবাই সেখানে জড়ো হয় এটা দেখার জন্য। তো যথারীতি লাশ এই সেই কবর খোঁড়া শুরু করা হয় দুপুরের দিকে। তো তখন বর্ষাকাল ছিল, তো যখন কবর খোঁড়া শুরু করে তখন রীতিমতো সেখান থেকে গন্ধ বেরোনা শুরু হয়, যেহেতু 4-5 দিন অলরেডি হয়ে গেছে লাশটা কিছুটা পচে গেছে ভিতরে। তো যখন লাশ তোলা হয়, তো লাশ তোলার পর যেটা করা হয় যে আপনার তখন পারফিউম বা সেন্ট এই জাতীয় কোনো কিছু অ্যাভেলেবল ছিল না বলে তারা যেটা করে যে লাশের গায়ে আপনার গোলাপ জল আর আতর
সেগুলো সাধারণত দেয়,
সেগুলো দিয়ে যাতে গন্ধটা না আসে। তো যেহেতু সেটাকে হাসপাতালে নিতে হবে, তো ওইখান থেকে বর্ষাকাল থাকার কারণে নদীপথটা খুব ইজি ছিল সেখান থেকে। তো তারা চিন্তা করে যে তাকে নদীপথেই হাসপাতাল পর্যন্ত নেওয়া হবে। তো আমাকে যে ঘটনা শেয়ার করে রুফ, মানে উনি যেটা বলেন যে উনি অনিচ্ছাকৃত কারণে মানে খুব মানে চাপাচাপি করার কারণে উনি সেই লাশটা নিয়ে যেতে রাজি হন, উনি চাচ্ছিলেন না এটাকে নিয়ে যাওয়ার জন্য।
আচ্ছা,
একই তো উনি জীবিত অবস্থায় মানে তাকে সবাই খুব ভয় পেত আর এখন তার লাশ, স্বাভাবিক ভয় পাওয়ারই কথা। তো যথারীতি সেই লাশকে কবর থেকে তুলে সেই নৌকায় রাখা হয়। তো যেহেতু উনি একা যেতে ভয় পাবেন তাই সেই তাদের গ্রামেরই আরেকজন মাঝিকে তার সাথে দেওয়া হয়।
আচ্ছা,
নৌকায় করে আর সেই লাশটাকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। আর আপনার নৌকার মধ্যে যেটা করে যে তারা মুখ ঢেকে বসে হয়, মানে মুখের মধ্যে কাপড় বেঁধে বসে যাতে গন্ধটা তাদের নাকে না আসে। আর আপনার ওই নৌকার মধ্যে আগরবাতি জ্বালিয়ে দেয় তারা। তো যথারীতি তারা সেখান থেকে যাত্রা শুরু করে। তো যাত্রা শুরু করার সময় রাসেল ভাই তার নৌকাতে সবসময় একটা হারিকেন থাকতো, প্রতিটা নৌকাতে একটা করে হারিকেন থাকতো। তো তার যে হারিকেনটা ছিল এটা তার পায়ের কাছে ছিল এবং এটাতে কেরোসিন ছিল এবং এটা চলতেছিল। তো আরেকজন মাঝি যিনি আসেন সে তার নৌকা থেকে একটা হারিকেন নিয়ে আসেন। তো তার হারিকেনটার মধ্যে তেল ছিল না, তো তারা দুজনই ওই হারিকেনটার সামনের দিকে ছিল। তো তারা সেখান থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর ঠিক সেই নদীটার পাশে আপনাকে চরের মতো একটা জায়গা থাকে, অনেক গ্রামে থাকে এরকম যে আপনার সেখানে নদীপথে যারা যেসব লঞ্চ ট্রলার চলাচল করে তার তেল নেওয়ার জন্য একটা জায়গার মতো থাকে। তো সেখানে তারা নৌকাটা গিয়ে থামায়। তখন প্রায় মাগরিবের রক্ত শেষ বললে চলে, খুব অন্ধকার হয়ে গেছে চারপাশ। তো সেখানটা নৌকা থামানোর পর রুফ যিনি তার সাথে যে মাঝিটা ছিল সে সেখানে তার হারিকেনটা নিয়ে নামে তেল কেনার জন্য। তো রুফ যিনি উনি আমাকে বলেন যে সেখান থেকে সেই দোকানে গিয়ে তেল কিনে আনতে সর্বোচ্চ 5-7 মিনিট লাগার কথা।
আচ্ছা,
তো উনি বেশ অনেকক্ষণ সময় সেখানে ওয়েট করতেছিলেন তার জন্য। আর উনি বেশ একটু ভয় পাচ্ছিলেন যে এরকম একটা কবর থেকে তোলা লাশ তারপর আবার এরকম একজন মানুষের। তো উনি প্রায় যেটা বলেন যে প্রায় ঘন্টা খানেক সময় রাসেল ভাই তখন হয়ে যায়, তখন সে আসতেছিল না।
আচ্ছা,
তো ঠিক 1 ঘন্টা বা তারও কিছু বেশি সময় পর সেই লোকটা আসে। তো উনি যেটা দেখে যে তার হাতের হারিকেনটা জ্বলতেছে না, মানে সে যেভাবে নিয়ে গেছিল ঠিক সেভাবেই।
আচ্ছা,
তখন উনি যেটা বলে যে ওনাকে জিজ্ঞেস করো ওই মাঝিকে যে কি দোকান কি বন্ধ বা মানে কেরোসিন নাও নাই, তখন সে কোনো কিছু রিপ্লে করে না। তখন উনি যেটা বুঝতে পারে হয়তো বা যে দোকান বন্ধ ছিল বা তেল ছিল না সামহাও হতে পারে। তখন উনি নৌকায় উঠার বসার পর উনি আবার নৌকা চালানো শুরু করেন। তো সেখান থেকে কিন্তু তারা আবার নৌকা চালানো শুরু করেন হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় 15-20 মিনিট পার হয়ে যায় তার রোভ যিনি তিনি নৌকা চালাচ্ছিলেন, তো উনি হঠাৎ লক্ষ্য করলেন যে উনি পিছন থেকে একাই কথা বলে যাচ্ছেন, যে তার সাথে যে মাঝিটা ছিল সামনে বসা সে তার কোনো কথা কোনো রিপ্লাই দিচ্ছে না, ইভেন তার সাথে কোনো কনভারসেশনও সে মানে অংশগ্রহণ করতেছে না। তো ওনার কাছে ব্যাপারটা একটু আজব লাগে। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে সামনে যে মাঝিটা বসা ছিল সে মানে হঠাৎ মানে কিছু একটা খোঁজাখুঁজি করা শুরু করলো, নৌকার মধ্যে যে কাঠের পাটাতন যেটা দেওয়া থাকে সে ওদিকে কিছু খোঁজাখুঁজি করা শুরু করছে। তখন ওনার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগে। তখন উনি বলতে থাকে যে তুমি কি খুঁজতেছো, মানে নড়াচড়া করো না, ঠিক মতো বসে থাকো, যেহেতু উনিও একজন মাঝি উনিও জানেন। তখন উনি দেখলেন যে মানে সে খুব পাগলের মতো করে লাশের গায়ে যে চাদরটা ছিল সে টান দিয়ে লাশের উপর থেকে সরিয়ে ফেলে। তো এটা দেখে ওনার কাছে ব্যাপারটা খুব একটু মানে অস্বাভাবিক লাগে। তো তখন মানে গন্ধটা আর একটু মানে বেড়ে যায়।
আচ্ছা,
তখন উনি একটু বিরক্ত হন, আবার একটু মানে অস্বাভাবিক লাগতে থাকে ওনার কাছে যে মানে ব্যাপারটা কি ঘটতেছে তার সাথে। তো আসল ভাই ওই সময় উনি যেটা ফেস করেন মানে সেটা বলেন যে উনি ওনার লাইফে কখনো এরকম মানে কারো মুখে শুনেন নি এবং জীবনও কোনোদিন দেখেননি, সেটা হচ্ছে যে তার সাথে যে মাঝিটা ছিল সে জাস্ট সেই লাশটা যেটা ছিল যে কাফন পরিত যে লাশটা ছিল সে লাশটার হাত ধরে মনে হলো যে সে একটা টান দিল, তার নিজের দিকে পুল করলো, মনে হলো যে সে লাশটা তার সাথে সে নৌকার মধ্যে উঠে দাঁড়িয়েছে। এটা উনি নৌকা চালাচ্ছেন আর দেখছেন এই জিনিসটা। তো এটা দেখার পর আসলে উনি পুরো একেবারে থমকে মানে মতো হয়ে যান যে উনি এটা কি দেখতেছেন। দুইজন মানুষ নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন হচ্ছে হলো সেই লাশটি
তার সাথে উঠে দাঁড়িয়েছে।
জি,
তারপরে
যে লাশটি উনি হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তারপর উনি যেটা দেখলেন যে তারা দুইজন নৌকা থেকে মনে হচ্ছিল যে পানিতে ঝাঁপ দিলে যেমন হবে ঠিক ওই রকম না, মনে হল যে ঠিক নৌকা থেকে নেমে গেলেন তারা, মানে শুকনো কোনো জায়গায় নেমে গেলে যেরকম হবে এবং ভ্যানিশ হয়ে গেলেন। তো এটা দেখার পর রাসেল ভাই তার আর কোনো কিছু মনে নেই। তো তার যখন সেন্স ফিরে উনি যে মানে নিজেকে যেখানটা আবিষ্কার করেন সেটা হচ্ছে সেই দোকানটা, যে দোকানটা তারা মাঝখানে রেখে যান তেল কেনার জন্য। বাট এতটুকু জায়গা কিন্তু তারা এই জায়গাটা থেকে কিন্তু আরো অনেক দূর চলে যায় নৌকা চালিয়ে, উনি যেটা বলেন। তো উনি তাদের মুখে যেটা শুনেন যে তাকে নৌকার মধ্যে সেন্সেস অবস্থায় পাওয়া যায়, আর লাস্টটা যে জায়গাটা ছিল তাকে ঠিক সেই জায়গাটাই পাওয়া যায়, আর তার সাথে যে মাঝিটা ছিল তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি। তার
এই জায়গাটাই সবচেয়ে অদ্ভুত, মানে তাকে পাওয়া যায় যেখানে তেল কিনতে যাবে সেই জায়গায়, লাশটার কোনো হদিসি মেলে নাই। মাঝি সে কোথায় পাওয়া যায়?
মাঝি সে লাশের যে জায়গাটা ছিল নৌকার মধ্যে সেই জায়গায় সে সেন্সলেস হয়ে পড়েছিল।
মাঝি সেই জায়গায় সেন্সলেস হয়েছিল, তার মানে মাঝি কি দেখেছিল লাশটাকে? মাঝিও
না, মাঝি দেখেনি রাসেল ভাই, যে তার সাথে যে মাঝিটা ছিল তাকে কিন্তু উপুর করে মাটিতে মানে পুঁতে রাখা হয়।
তিনজন মোটমাট ছিল, তার মানে একজন যে তেল আনতে গিয়েছিল তাকে হচ্ছে চরের মধ্যেই
মেরে ফেলা হয়,
মেরে ফেলা হয়, এবং লাশটাকে উঠতে দেখা হচ্ছে মনে হয় এই দুইজন। আর যে
রূপ নিয়ে একজন
দুজনে হয়তো সেন্সলেস হয়ে গেছে, কিন্তু একজনকে খুব রহস্যজনক ভাবে সেই তেলের দোকানের সামনে পাওয়া যায়, কিন্তু তেল আনতে গিয়েছিল আসলে অন্য একজন লোক।
জি, তাকে কিন্তু আর পাওয়া যায়, তার ডেড বডি পাওয়া যায়, তার রূপ নিয়েই আরেকজন আসে তার নৌকায় উঠে, ওনারা যেটা বলেন। তো তারপর থেকে কিন্তু উনি মাঝির কাজ ছেড়ে দেন, আর ওনাদের গ্রামে যেটা সবাই বলে যে তাকে নাকি জিনে নিয়ে গেছে, এটা অনেকে বলে থাকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকদিন পরে আজকে ভূত এফএম শুনবো লিখেছেন অর্চিতা শ্রাবণী ফেসবুকে, এবং তিনি বলেছেন যে ফুর্তি অ্যাপ তিনি ডাউনলোড করেছেন এবং জাস্ট ইনস্টল করলেন এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমাদের সঙ্গে থাকবে আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাদেরকে উম্মে সালমা উষা লিখেছেন ভূত আসলে কি করব, একটা খুবই ভালো সমাধান দিয়ে দিই, ভূত আসলে আপনি পুরো ঘটনা ঘটা পর্যন্ত ওয়েট করবেন, তারপরে আমাদেরকে ঘটনাটা ঘটে যাবার পরে লিখে মেল করে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। এছাড়া অন্য কোনো সলিউশন আমার কাছে জানা নাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তানিয়া তামান্না SMS করেছেন, এবং তিনি আমাদেরকে তিনি বেশ আগেই করেছেন এটা, তিনি বলেছেন যে ভূত এফএম তিনি ওয়েট করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা তানিয়া না তাসনিয়া তামান্না, ওকে, ইমরান তাহির আমাদের বলেছেন আজকে মনে হয় ভয় পাবো বাসায় একা আছি। আমাদেরকে আরো অনেকেই এখানে ফেসবুকে যারা আছেন তারা আমাদের এখানে একে একে কমেন্ট করছেন। আপনি একটু যদি জানিয়ে দেন যে কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে আপনাদের কাছে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য আরো ভালো হয়। আমাদেরকে ছয় দিন ধরে ওয়েট করছি, এবং মানে কবে ফ্রাইডে হবে, লিখেছেন স্বপ্ন ছোঁয়া পলক। ওকে, আমাদেরকে আমরাও ছয় দিন ধরে প্রচন্ড পরিশ্রম করি, এবং আমরা ভাবি ভূত ফেম এবার কেমন হবে, আপনাদের কেমন লাগবে। আচ্ছা, হসপিটালের ঘটনাটা ভালো লেগেছে, লিখেছেন আমাদেরকে নবীনুর ইসলাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে লিখেছেন মোহাম্মদ ঈশান যে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে তার কাছে বেশ ভয় লেগেছে, অর্থাৎ ফেসবুকে যে ছবিটা আমরা পোস্ট করছি সেই ছবিটার কথা তিনি বলছেন। অলরাইট, আমি আরেকটা ঘটনায় যাই, পোস্ট তো পড়বই আপনাদের, কিন্তু একটু আরও কিছু ঘটনা বাকি আছে, যে ঘটনাগুলো অনেক ইন্টারেস্টিং। আজকে অনেক ইন্টারেস্টিং কিছু ঘটনা আমাদের সঙ্গে আছে, এবং আমরা সেটা আপনাদের শোনাতে চাই। তো আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। এইটি একটি ইমেল, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পারেননি, ঢাকার বাইরে থেকে এসছে, সো আমি পড়ছি সেটা। আমাদের এখানে যে ইমেল করেছেন তার নাম হচ্ছে মাজহার। মাজহার লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি মাজহার, সিলেটে থাকি, কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হয় না, তাই লিখে পাঠালাম ঘটনাটি চারজন বন্ধুকে নিয়ে। ঘটনাটি ঘটে কক্সবাজারের একটা বিচে, আমি নামটা বলছি না, আচ্ছা নাম না বললে আপনারা অনেক সন্দেহ করেন, মনে করেন যে ঠিক বলছি কিনা বলছে, সুগন্ধা বিচে। আচ্ছা, আমি সবার নাম বলতে চাইছি না, কারণ পরে এ নিয়ে অনেক সমস্যা হয়। 2012 সালের 13 আগস্টে আমরা চারজন ফ্রেন্ড কক্সবাজারে চার দিনের জন্য বেড়াতে যাই, ভালোই কাটছিল সবকিছু, আড্ডা মজা পানিতে কুসুম, এক কথায় অন্যরকম এক আনন্দ। প্রথম দুদিন ভালোই কেটেছিল সবার, আসার আগের দিন তারা সবাই সমুদ্রে গোসল করতে নামে, ঠিক তখন তাদের মধ্যে একজন ফ্রেন্ড হঠাৎ করে ওঠে, হঠাৎ করে বলে ওঠে যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি পানিতে নামবো না, তোরা গিয়ে গোসল কর, আমি এখানে বসে থাকি, বলেই সে ওখান থেকে চেয়ারগুলো থেকে মানে ওগুলোর মধ্যে যে যে সমস্ত চেয়ারগুলো থাকে বিচে সেই চেয়ারগুলো একটিতে বসে পড়ে এবং বাকি তিন ফ্রেন্ড পানিতে নেমে পড়ে। এবং তো তারা যে যার মতন পানিতে মজা করছে এবং সেই তারপরে যে ঘটনা সেই ঘটনাটি হচ্ছে আসল ঘটনা এবং তার কত ঘটনাগুলো আমি আমার মতো করে বলছি। প্রায় এক ঘন্টা পানিতে থাকার পর পানি থেকে উপরে উঠলাম একটা সিগারেট খাওয়ার জন্য, সাথে আমার টায়ারটা ছিল অর্থাৎ টিউবটা ছিল আর কি, কারণ আমি সাঁতার জানতাম না তাই, এবং সিগারেটের প্যাকেটটা কিন্তু যে ফ্রেন্ডটা চেয়ারে বসে আছে তার কাছে। সো কক্সবাজারে পানিতে একটা সমস্যা হয়, সেটা হলো যে আপনি যেখান থেকে পানিতে গোসল করতে নামবেন ওঠার সময় সেই জায়গাটা মোটামুটি এক থাকে না, কারণ ঢেউয়ের কারণে সাঁতার কাটতে কাটতে সবাই মোটামুটি একটু দূরেই মানে কি একটু না হলো কিছুটা দূরে চলে যায়। তো আমি পানি থেকে উঠলাম এবং তাদের খুঁজতে লাগলাম, হারিয়ে ফেলেছি ভেবে যেখান থেকে পানিতে নেমেছিলাম ওদিকে হাঁটতে শুরু করলাম। মাথার মাঝে একটা জিনিস আছে, সেটা হলো যে যাকে বসিয়ে গোসল করতে নামি তার ঠিক পাশে লাল রঙের একটা পতাকা ছিল। প্রায় 20 মিনিট হাঁটার পরে এক জায়গায় এসে দাঁড়ালাম, সাথে সাথে আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন খেলে গেল। আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সামনে আর কোনো মানুষ নেই, পেছনে ফিরে তাকালাম, যা দেখলাম তা আঁতকে ওঠার মতো, কারণ আমি মানুষজন অনেক পেছনে ফেলে এসেছি অনেক আগেই। আমার ফ্রেন্ড সে তো এত দূরে থাকার কথা না, এইসব ভাবছি ঠিক এই সময় একজন মাঝ বয়সের লোককে দেখতে পেলাম আমাকে হাত ইশারায় ডাকছে। লোকটা মারাত্মকভাবে হাঁপাচ্ছিল, ঠিক মতো কথাও বলতে পারছিল না। তো লোকটা আমাকে ডাকছে, আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছি। আমি তার কাছে গেলাম এবং লোকটা প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, আপনার সাথে একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটা কই, আপনি দৌড়াচ্ছেন কেন, আপনাকে এত সময় ধরে ডাকছি আপনি কি শুনতে পাচ্ছেন না? কথা শুনে অবাক হলাম, আমার রাগও হলো, এমনিতে ফ্রেন্ডদের খুঁজে পাচ্ছি না তার উপর একই ঝামেলা। আমি বললাম, কিসের বাচ্চা, আপনার মাথা ঠিক আছে তো? আর আমি দৌড়াতে যাবো কি জন্য, আমি তো হাঁটছিলাম, আমার ফ্রেন্ডদের খুঁজছি, ওরা হারিয়ে গেছে। লোকটা এবার বেশ রাগান্বিত হয়ে বলল, ভালো করে তাকিয়ে দেখুন তো সামনে কোনো মানুষ আছে কিনা, আপনার সাথে একটা বাচ্চা অবশ্যই ছিল এবং তার হাত ধরে আপনি এতটা সময় দৌড়াচ্ছিলেন, আমিও আপনার পেছন পেছন দৌড়াচ্ছি, যখন আপনি দৌড়ানো থামান আমিও থামি, কিন্তু বাচ্চাটাকে আর দেখতে পেলাম না। এবার আমি বেশ ভয় পেয়ে বিশ্বাস পেলাম, বিশ্বাস করুন ততক্ষণে কোনো ভৌতিক চিন্তা আমার মাথার মধ্যেও আসে নাই, আমার মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা হচ্ছে লোকটা ছিনতাইকারী, হয় ছিনতাইকারী নয় কোনো খারাপ মানুষ। তারপর মনে সাহস রেখে লোকটার সাথে তর্ক করতে থাকলাম, কারণ আমি জানি যে আমার সাথে কোনো বাচ্চা ছিল না এবং আমি দৌড়াচ্ছিলাম না। এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ করে দেখলাম আমার দুটো ফ্রেন্ড একই দিকে আসছে এবং তারাও বেশ ক্লান্ত এবং হাঁপাচ্ছিল। বিশ্বাস করুন তারাও এসে আমাকে লোকটার মতো একই প্রশ্ন করল, কিরে তোর সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কই, তুই দৌড়াচ্ছিলি কেন? এবার ভয়ের মাত্রা পুরো বেড়ে গেল, কারণ লোকটা হয়তো খারাপ কোনো উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার ফ্রেন্ডরা তারা তো মিথ্যা বলবে না। আমি চুপ করে শুধু ভাবছি কি হচ্ছে আমার সাথে, বিশ্বাস করতে মন চাইছে না। জিজ্ঞেস করলাম পুরো ঘটনা খুলে বলতে, তারা বলল আমি পানি থেকে উঠে কত সময় পানির দিকে তাকিয়ে থাকি, তারপর একটা বাচ্চা ভিড়ের মাঝখান থেকে এসে আমার হাতটা ধরে আমি কিছু না ভেবেই তাকে নিয়ে উল্টো দিকে ছুটতে থাকি, আর এই দৌড় দেখে লোকটাও আমার সাথে দৌড়াতে থাকে, কারণ আমার কাঁধে যে টিউবটা ছিল সেটা সেই লোকটা, সেই টিউবটার মালিক, সাথে সাথে পানি থেকে উঠে আমরাও মানে আমার ফ্রেন্ডরা আমার সাথে সাথে দৌড়াতে থাকে এবং প্রায় 30 মিনিট ধরে আমি দৌড়াচ্ছি এবং লোকটার সাথে যখন কথা বলছি তখনও তারা নাকি দূর থেকে বাচ্চাটাকে দেখেছে আমার সাথে দাঁড়িয়ে থাকতে, কিন্তু যখন কাছাকাছি এসেছে তখন আর তাকে দেখতে পায় নাই। আমি আর কথা বাড়ালাম না, মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে, আমি বুঝতে পারলাম কোন একটা খারাপ জিনিস আমার সাথে হতে যাচ্ছে এবং লোকটাকে ধন্যবাদ দিয়ে বললাম চল হোটেলে ফিরে যাই, চল, বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে আমার সাথে। ওই ফ্রেন্ডদের কাছে গেলাম যে চেয়ারটায় বসেছিল এবং বিশ্বাস করুন যে ওইখানে হেঁটে পৌঁছাতে আমাদের এক ঘন্টা সময় লাগে, আমি 20 মিনিট যদি হাঁটি তাহলে আমার ফেরত যেতে 20 মিনিট লাগবে, 30 মিনিট লাগতে পারে কিন্তু এক ঘন্টা সময় লাগবে না, তার মানে এতটা সময় আমি দৌড়াচ্ছিলাম এবং আমার সাথে সত্যি একটা বাচ্চা ছিল এবং সে বাচ্চা আমার সাথে কি করতে চাচ্ছিল তা আমি জানি না। আমি সত্যি 30 মিনিট যদি দৌড়াতে থাকি তাহলে আমি ওই লোকটা ও ফ্রেন্ডদের মানে সব মতন আমি হাঁপাচ্ছি না কেন? পরের দিন সিলেটে এসে পড়ি, কিন্তু কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমি কেন দৌড়ালাম, বাচ্চাটা কে ছিল, আমি কেন বাচ্চাটাকে দেখলাম না, আমার কথা মতো আমি যদি 20 মিনিট হেঁটেছি তাহলে এবং দৌড়াচ্ছিলাম, যদি তাই হয় আমি 20 মিনিট হেরেছি কিন্তু আমি, সবাই বলছিল যে আমি দৌড়াচ্ছিলাম এবং ঘন্টা খানিকের রাস্তা ছিল, যদি তাই হয় তাহলে আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না কেন? এই প্রশ্নগুলো রেখেই ইমেলটা শেষ করেছেন আমাদের এখানে মাঝার, এবং তিনি মানে উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা এস এম এস এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন, ইমেল করে জানাতে পারেন আপনাদের কাছে এই ঘটনাটার মানে কোনো ধরনের কোনো উত্তর আছে কিনা। অ্যানা আমাদের এস এম এস করেছেন, লিখেছেন স্টোরিটা অনেক এক্সেপশনাল, আমাদেরকে সৈয়দ মোহলাইল আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেন মিরপুর 6 থেকে এস এম এস করেছেন এবং তিনি এবং রাব্বি একসাথে ভূত এফএম শুনছেন। রনি আমাদের রূপগঞ্জ থেকে এস এম এস করেছেন এবং তিনি এবং মাসুম আনাম একসাথে শুনছেন আমাদেরকে। সালাম মুক্তাদির এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আচ্ছা তিনি বলেছেন যে তিনি ইউটিউবে ভিডিও করার খুব ইচ্ছে আছে আমার সাথে। ওকে, আমাদেরকে সালমান মুক্তাদির এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা সালমান মুক্তাদির আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন সাব্বির এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আসমা এবং সাগর এবং আমাদেরকে শর্মী এস এম এস করেছেন এবং এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এস এইচ আব্রার। এছাড়াও আমাদেরকে সায়েন্টিস্ট জহুর এস এম এস করেছেন, এস এম এস করেছেন অরিন, এস এম এস করেছেন আমাদেরকে এস আর সেলিম, এস এম এস করেছেন মুকিত প্লাস শিমু, এস এম এস করেছেন আমাদেরকে সুমন, এছাড়াও পল্লব আমাদের এস এম এস করেছেন। আপনারা যে কোনো মতামত আপনারা আমাদেরকে কিন্তু ফেসবুকে জানাতে পারেন এবং আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti www.facebook.com/bhutfm.rasel, আমার স্পেলিংটি হচ্ছে RUSSELL। আর ইমেল করে জানাতে পারেন আপনাদের যে কোনো কিছু এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আপন শাহ মাইমল সিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদের কাছে এসএমএস করেছেন স্নিগ্ধ, এসএমএস করেছেন আমাদেরকে সুমন, এসএমএস করেছেন আমাদেরকে নাজিরা, এসএমএস করেছেন আমাদেরকে শুদ্ধ, এছাড়াও এসএমএস শুদ্ধ এবং আনকমন আনকমন স্টোরি বলছেন। আমি আমি জানি না যে আমি যে মানে এখানে অনেকে এসএমএস করছেন, অনেকের সাথে অনেকের নামের নাম মিলে যায় এবং আমি মানে এই যে সালমান, আমি যে সালমানকে সালমানের কথা জানি, এই সালমান কোন সালমান আমি ঠিক জানি না। আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন স্নিগ্ধ, এস এম এস করেছেন আমাদেরকে কবিতা সিলেট থেকে, এছাড়াও আমাদেরকে সাজিদ এস এম এস করেছেন, এছাড়াও আরো অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি কি টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আমাদের আরো বেশ কিছু ঘটনা রয়েছে, আরো নতুন কিছু অতিথি রয়েছে, তাদেরকে নিয়ে আসতে হবে। সো যেটা করবো সেটা হচ্ছে একটা বিরতিতে যাব এবং বিরতিতে যাবার আগে বলে দিই যে আমাদেরকে সাথে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং ছোট্ট বিরতি না ছোটরা ছোট না ছোট ছোট বিরতি ওকে। আর পুরোনো মিউজিক কিন্তু আমাদের আগের মিউজিক গুলো যাচ্ছে, সো অবশ্যই অবশ্যই জানান, ফাটিয়ে দিতে হবে আজকে সবকিছু, আপনাদের মতামত শুনতে চাই অনেক। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
হ্যালো এভরিওয়ান, আমি তৌফিক সাউথ কোরিয়া থেকে ভূত এফএম এর সমস্ত লিসেনার্স এবং ভূত এফএম টিমকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আমার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা এই ঘটনাটা শোনা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, আমি ফ্রেন্ডের নামটা বলছি না, তার গ্রামে ঘটে যাওয়া ঘটনা, তো আমি ফ্রেন্ডের মতো করে ফ্রেন্ডের ভাষায় বলছি। তো ঘটনা হচ্ছে যে আমি ঢাকাতে থাকি, ঢাকাতে পড়ালেখা করি কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আমার গ্রামের বাড়ি যশোরে, যশোর সিটির শহরের বেশ অদূরেই একটা গ্রামে, হ্যাঁ শহর থেকে বেশ কাছেই, 15-20 মিনিটের পথ টেম্পুতে। তো আমি প্রায় বছরখানেক পর আমি আমার গ্রামের বাড়িতে যাই। তো আমার গ্রামের বাড়িটার বর্ণনা দিয়ে নেই যে আমার গ্রামের বাড়িটা হচ্ছে যে বেশ বিশাল একটা গ্রাম এবং গ্রামের হচ্ছে যেরকম হয় সাধারণত আবাদি ফসলের জমি থাকে এক পাশে, তো যে আমাদের গ্রামে একটা অনেক পুরাতন মিথ আছে যে আমাদের যে গ্রামটা যে শেষ হয়েছে যেখানে, যেখান থেকে ফসলি বা আবাদি ধান চাষের জমি শুরু হয়েছে, তো সেখানে হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে তার ঠিক আগে বাঁশঝাড় আছে, বেশ জঙ্গল টাইপের আছে, তো সেখানে নাকি দুটো জিন থাকে, একটা পুরুষ জিন একটা নারী জিন, যারা হচ্ছে সাপের বেশে সবসময় ঘোরাফেরা করে, অনেক সময় দেখা যায় দুজনকে একসাথে দেখা যায় কিন্তু কখনোই কাউকে ক্ষতি করে না। তো এটা হচ্ছে যে আমার গ্রামের আমি যেটা বললাম। এখন মূল ঘটনায় আসি। তো আমাদের গ্রামে, গ্রামে আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে গ্রামে ধান কাটার মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে ধান কাটতে, এবং তারা ধান টান কেটে সমস্ত প্রসেসিং করে দিয়ে তারা কিছু টাকা বা কিছু অঙ্কের টাকা নিয়ে তারা আবার ফিরে চলে যায়। তো প্রতি বছরই আমাদের গ্রামে এরকম কিছু লোক আসতো, তাদের মধ্যে একজন বেশ ইয়াং, সে থেকে যায় ধান কাটতে, এসে এরকম করতে করতে থেকে যায়, বেশ পরিচিত হয়, এবং সে ওই গ্রামেরই এক মেয়েকে বিয়ে করে, বিয়ে করে সে ঘর জামাই থাকে। তো সেভাবে থাকছে, থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো যে সে শ্বশুর বাড়িতে আর থাকবে না, তার ওয়াইফ তাদের একটা সন্তান আসে ঘরে, অনেক কিউট একটা ছেলে, সে ছেলেকে আমিও দেখছি, আমি যখন যেতাম তখন তার বয়স 3-4 বছর হবে, সে আসতো খেলাধুলা করতো আমার সাথে সাথে থাকতো, আমার আশপাশে ঘোরাফেরা করতো, অনেক কিউট, অনেক আদর করতে ইচ্ছা করতো। তো তখন সে চিন্তা করে যে তার ওয়াইফ এবং তার বাচ্চাকে নিয়ে সে আলাদা বাসা করে আলাদা জায়গায় সে থাকবে। তো কোথায় থাকবে, তো সেই ও চিন্তা করলো যে ওই গ্রামের শেষ প্রান্তে যে বাঁশঝাড়টা আছে ওখানে একটা জমি আছে, সে জমিটা ওকে দেওয়া হয় এবং সে সেখানে জঙ্গল টঙ্গল সাফ করে সে ওখানে ঘর তুলে সেখানে থাকা শুরু করে। কিন্তু সবাই ওকে বারণ করে যে ওখানে সাপ টাপ আছে, ওখানে ওদেরকে যেন কোনো ক্ষতি না করতে বারণ করে। হ্যাঁ, কিন্তু এর মাথায় থাকে যে ওই সাপ দুটা যদি পাই সামনে তো আমি মেরে ফেলবো, কারণ আমার বাচ্চা আছে ছেলে আছে, কখন কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম চলছে দিন, চলতে 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 হঠাৎ একদিন বেশ কয়েক মানে বেশ কদিন পর তার ওয়াইফ বলে যে ওখানে সাপ দুটো দেখা গেছে। তো সে ওইরকম মানে খোঁজে থাকে যে সাপ দুটো যখনই দেখবে তখন মেরে ফেলবে। তো এরকম করতে করতে সে একদিন দেখে ফেলে সাপ দুটাকে, এবং দেখে ফেলে, দেখে ফেলার পর সে সাপ দুটাকে মারতে যায়। মারতে যেয়ে সে একটা সাপকে মারতে পারে আর একটা সাপকে মারতে পারে না। তারপরে গ্রামের সবাই জানাজানি হয়ে যায় যে অমুক সাপ মেরে ফেলছে, একটা সাপ মারতে পারছে একটা মারতে পারে নাই। তখন ওই যে ওর শ্বশুর শাশুড়ি আছে ওরা আসে, এসে ওরা অনেক কান্নাকাটি করে যে তুমি কেন মারলা, তো ওটা তো কোনো কাউকে ক্ষতি করে না, তুমি মারতে গেলে কি জন্য, জানো না ওটা কি, ওটা তো স্বপ্ন, ওটা আসলে জিন। তো এরকম শোনার পর ও এই ব্যাপারটা এরকম আমলে নেয় না, আমলে না নেওয়ার কারণে তো ও কিছুই পাত্তা দেয় না। তখন ওনার শ্বশুর শাশুড়ি কি করে, কবিরাজ দেখে আনে ওই গ্রামে এক কবিরাজ। কবিরাজ আসে, এসে বলে যে বাবা তুমি যে কাজটা করছো খারাপ কাজ করছো, এটা করা তোমার ঠিক হয়নি, তুমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, যেন তোমাকে আল্লাহ মাফ করে দেয়। আর যে সাপটারে তুমি মারছো তার সঙ্গিনী কিন্তু বেঁচে আছে, সে নিশ্চয়ই তোমার ক্ষতি করবে, হ্যাঁ, আর সেহেতু জিন, তোমার যেখানেই পারে সেখানে ক্ষতি করবে। তো সে অনেক গণনা টনা করে হিসাব নিকাশ করে সে চিন্তা করে যে অনেক কিছু করে, তারপরে সে বের করে যে তুমি সাপটাকে মারছো তোমার অনেক বড় ক্ষতি হবে, এবং তোমার সবচেয়ে প্রিয় যে মানুষটা তার ক্ষতি হবে। তো তোমার প্রিয় হচ্ছে তোমার সন্তান, তো তোমার সন্তানকে আগামী 40 দিন তুমি তোমার এই অনেক সেফ রাখতে হবে এবং অনেক সাবধানে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। তো এই বলে সে চলে যায় এবং কিছু তাবিজ তাবিজ দেয় এবং দোয়া দরুদ পড়ে দেয়, পানি পড়া পড়ে দেয়, তো দিয়ে হচ্ছে যে চলে যায়। তারপর ওনার শ্বশুর শাশুড়ি সেখানে থাকে, সমস্ত ঘটনা শুনে, কথা শুনে, শোনার পর সে তার জামাইয়ের কাছে প্রস্তাব রাখে যে বাবা তুমি 40 দিনের ব্যাপার, তুমি এক কাজ করো, তুমি তোমার বউ এবং তোমার সন্তান নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসো, 40 দিন থাকবে। তো সে একেবারেই থাকতে নারাজ, ইগো ইগো জিনিসটা তার ভিতরে কাজ করে যে আমি আবার শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকবো, তো সে থাকতে রাজি হয় না। তখন তো তার শ্বশুর শাশুড়ি বলে এক কাজ করো, তাহলে তুমি আমার মেয়ে আর তোমার ছেলেকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। তো সে রাজি হয় না, তারপরে এক পর্যায়ে সে জোরাজুরি করে তার ছেলেটাকে পাঠানোর রাজি হয়, কারণ তার ওয়াইফ বেশ কান্নাকাটি করে যে আমার ছেলে যদি ক্ষতি হয় তোমাকে মাফ করবো না, হ্যান ত্যান সাতসূত্র অনেক কিছু। তো শেষমেশ রাজি হয়, তার সন্তানকে হচ্ছে পাঠিয়ে দেয়। দেওয়ার পর বেশ নিশ্চিন্ত, সব ঠিকঠাক চলছে, চোখে চোখে রাখছে। হ্যাঁ, তো তার বলে না ভালো, তার শ্বশুর শাশুড়ি বাড়ি আর তাদের বাড়ি বেশ বেশ দূরে, বলতে হচ্ছে যে 1 কিলোমিটার হবে হয়তো, এরকম কিছু ডিস্টেন্স। তো সবকিছু ঠিকঠাক, প্রায় সবকিছু সবাই ভুলেই বসতে শুরু করছে যে এরকম কিছু হয়েছে, এরকম মনেই নাই কারো কিছু। তো এমন একটা দিন, ওই যে ছেলেটা, পিচ্ছি ছেলেটা, তো নানুর বাড়ির পাশেই পুকুর, গ্রামের বাড়িতে সবারই পুকুর থাকে, তো পুকুর পাড়ে এসে বেশ গাছ গাছ আছে জঙ্গলের ভিতরে যে খেলাধুলা করছে। তো করতে করতে সেখানে হচ্ছে যে ওই একটা সাপ ওরে তাড়া করে, তাড়া করে সে ছোট মানুষ পড়ে যায়। সবাই ওর সঙ্গে যারা ছিল সাপ চিৎকার চেঁচামেচি করতে করতে, সাপ সাপ চিৎকার করতে করতে বাড়িতে চলে আসে। তারপরে গ্রামের লোকজন ছুটে যায় ওখানে, যে দেখে যে একটা সাপ পিচ্ছিটার গলা জড়িয়ে ফনা তুলে আছে। তো এটা আমি গ্রামে যে শুনছি, আমি ছেলে যখন খোঁজ করি তখন এই কথাগুলো শুনি। তো সবাই চেষ্টা করছে সাপটাকে মারার জন্য, কিন্তু কেউ লাঠি সোঁটা নিয়ে আঘাত করতে পারেনি, কারণ সাপটা বাচ্চাটার গলা জড়িয়েছিল এবং বাচ্চাটা মাটিতে লুটিয়ে লুটে পড়েছিল, ঘোরাঘুরি খাচ্ছিল। আর সবচেয়ে যে বড় বিষয়টা ছিল যে সাপটা হচ্ছে, সবাই গ্রামের মানুষ যেটা বলছিল যে সাপটা থুটু ছিটাচ্ছিল, বিষ ছিটাচ্ছিল, যেটারে আমরা বলি স্প্লিটিং কোবরা, থুটু ছিটাচ্ছিল। তো যার কারণে কেউ কাছে যেতে পারেনি আর কেউ আঘাত করতে পারেনি, কারণ সাপকে আঘাত করতে গেলে হয়তো বাচ্চাটার আঘাত পড়বে বাচ্চাটার গায়ের উপরে। তারপরে সাপটা বাচ্চাটাকে অনেকবার কামড়ায়, অনেকবার মাথাতে সরাসরি কামড়ায়, এবং যখন বাচ্চাটার একেবারে মৃত্যু নিশ্চিত করার পর সে সাপটা বাচ্চাটার গলা ছেড়ে ঠিক ওই জায়গাটায় বসে থাকে, এবং তারপরে গ্রামের মানুষজন সাপটাকে মেরে ফেলে। তখন বাচ্চাটা শেষ, বাচ্চাটার মৃত্যু নিশ্চিত না করে সে গলা ছেড়ে নেমে আসেনি সাপটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেই কবিরাজের যে কথাগুলো ছিল, যে বলছিল যে বাচ্চাটার ক্ষতি হবে, তাহলে কি তার মানে তার কথাগুলো কি সত্যি ছিল? আদেও কি এ ধরনের কিছু ঘটে থাকে? আমি জানি না আসলে, এগুলোর উত্তর আমার জানা নেই। ধন্যবাদ সবাইকে।
ভূত FM, the night comes alive with Graminform.
Welcome back. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমি শুরু করেছিলাম, এখন ঘড়িতে সময় রাত 1:01, আমি শুরু করেছিলাম, বলেছিলাম যে রবীন্দ্রনাথের জন্মদিন চলছে যখন, তখন ভূত এফএমটা শুরু হয়। রবীন্দ্রনাথের প্রসঙ্গটা কেমন কেন আসলো? রিলেশন তো একটা আছেই যে সাহিত্যের সব অংশ শাখা প্রশাখা তিনি যেভাবে ছুঁয়ে গেছেন, তার ক্ষুধিত পাষাণ বইটা নিশ্চয়ই আপনারা পড়েছেন এবং সেটার উপরে মুভিও হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেও থাকবেন, এবং সেই রক্তহীন করা ঘটনা কার না ভালো লাগে। সো ভূত এফএমের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক শ্রদ্ধা আরো একবার। আমরা চলে যাব ঘটনায়, তবে তারা কিছু আমরা ফেসবুকের কমেন্ট পড়তে চাই। ইমেলটা অন্যরকম ছিল, লিখেছেন নাইমুল আল হাসান। এছাড়া বায়জিদ লিখেছেন স্টোরিটা অনেক নাইস। কাব্যহীন কবি লিখেছেন যে আচ্ছা, তিনি লিখেছেন যে শুধুমাত্র মানে আচ্ছা, তার কমেন্ট পড়া হয় না, আপনার ধারণাটা ঠিক নয় আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠায় আমি লিখেছেন নাইস, আমাদেরকে বায়জিদ বাপ্পি লিখেছেন স্টোরিটা অনেক নাইস। আচ্ছা, আমাদেরকে নীরব রহমান লিখেছেন যে আচ্ছা, ভূত এফএম শুনতে শুনতে হঠাৎ করে আমার হেডফোনের লাইনটা ডিসকানেক্টেড আচ্ছা আচ্ছা হয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে গেছিলাম, এখন ঠিক আছে। ওকে, রিয়া ঘোষ আমাদেরকে লিখেছেন যে রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি ভূত এফএম খুবই ভালো লাগে, আমি ভূত এফএমের রেগুলার শুনি এবং খুব ভালো লাগে, আমার কমেন্টটা প্লিজ পড়বেন, আমি পড়ে ফেললাম। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি এমটি বয় লিখেছেন যে আমার কমেন্ট পড়া হয় না কেন। আমাদেরকে শিহাব হাওলাদার এখানে লিখেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই, গ্রামের দুইটি আচ্ছা ঘটনা যেটা, সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আরো অনেকে এখানে কমেন্ট করছেন, আমাদের এখানে যদি কমেন্ট করতে চান আপনিও করতে পারেন, চলে যান www.facebook.com/radio.foodte, অথবা চলে যান www.facebook.com/bhutafam.rasal। এবং অনেক ভয় করছে আমাদের এখানে ইটালি থেকে লিখেছেন আশিক মিম, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে মনে হয় আমি মাসুদ লিখেছেন যে ভূত এফএম আগে ডাউনলোড করে শুনতাম, আজকে লাইভ শুনছি। আমি তো সবসময় আপনাদের রিকোয়েস্ট করি যে লাইভ শুনেন, সাজেশন এটা আমার যে আপনাদের আপনারা অনেক আরো অনেক বেশি এনজয় করবেন। আচ্ছা, গত সপ্তাহে আমাদের এইখানে একজন অতিথি এসেছিলেন, তিনি শেষের দিকে ঘটনা বলেছিলেন, তার অনেকগুলো ঘটনা বাকি ছিল এবং আমি তাকে সময় দিতে পারিনি, কিন্তু তার ঘটনা অনেক প্রশংসিত হয়েছিল। তখন আমি সেই দিনই রিকোয়েস্ট করি যে আপনি আগামী দিন আবার আসেন। তিনি এসছেন এবং তার ঘটনাটা আমরা তার মুখ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ আরো একবার একটু বলবেন।
সালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাকিল, এসেছি মতিঝিল থেকে।
শাকিল, আপনি আপনি গত সপ্তাহেই বলেছিলেন যে আপনাদের বাসাটা হন্টেড, বাসার সামনে একটা গাছ আছে, যে গাছটা বেশ হন্টেড, এবং সেখানে অদ্ভুত একটা ঘটনা কিছুদিন আগে আপনার সাথে ঘটেছে, আমরা সেই ঘটনাটা একটু শুনি।
জি, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবারও। সেটা হচ্ছে যে আমার এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আজ থেকে দু বছর আগে, রোজার সময়।
ওকে,
তো রোজার সময় যে মানে আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আমি তখন রাত্রে দুটা বা আড়াইটা হবে, হ্যাঁ সঠিক আড়াইটার দিকে আমি মানে ওয়াশরুমে যাওয়ার জন্য আমি আমার রুম থেকে বের হই। তো বের হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের এখানে একটা বাচ্চা ছেলে, যেহেতু আমাদের তালগাছে দেখলাম যে একটা বাচ্চা ছেলে 8 কি 9 হবে, তো ও একটি আপনার আসন যাকে বলে এরকম একটা আসন দিয়ে সে বসে আছে। তো জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগলো যে এইখানে এত রাতে একটা বাচ্চা
তালগাছের নিচে,
হ্যাঁ তালগাছের নিচে, তো যথেষ্ট অদ্ভুত লাগলো, একেবারে তার কাছে নিচেই বসে আছে। তো আমি তাকে আমাদের গেটটা খুলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই কে তুমি, এখানে এত রাতে তুমি কি করতেছো? তো সে আমার কোনো কথা উত্তর দিচ্ছিল না, সে জাস্ট চুপ করে বসে আছে। তো বসে থাকার পরে আমি তাকে আবারও কোশ্চেন করলাম, এই কে তুমি, এখানে তুমি কেন আসছো, তুমি কোথায় থাকো? তখন সে বললো আমি এইখানেই থাকি। তো এই কথা শুনে আমি বেশ অদ্ভুত এবং খুব অবাক হলাম যে আমার জন্মটা এখানে, আমি এখানে ম্যাক্সিমাম বলতে গিয়ে আমি এখানে সবাইকে চিনি, এই ছেলেটাকে আমি এটাকে কখনো দেখিনি, এখানে কখনো দেখিনি। তো আমি তাকে বললাম তুমি এখানে থাকো, তুমি এটা কেমন কথা? তো বললাম তুমি কিভাবে আসলে, যেহেতু আমাদের এখানে রাসেল ভাই খুব সিকিউরিটেড একটা এলাকা, তো এখানে আমাদের বেশ সিকিউরিটি দিয়ে রাখা হয়, তো এখানে মানে বহিরাগত প্রবেশ একেবারেই নিষেধ, একেবারেই নিষেধ। তো সেখানে হচ্ছে যে আমার যতটুকু জানা মতে যে এখানে সে ঢুকতে পারবে না। তো আমি তাকে বললাম তুমি কিভাবে আসলা, তোমাকে কে আসতে দিছে? তো সে বললো আমাকে কেউ আসতে দেওয়া লাগে না, আমি সব জায়গায় যাইতে পারি। তখন আমি মানে বেশ অবাক হয়ে গেলাম, অবাক হয়ে আমি তাকে খুব মানে রেগে গেলাম তার প্রতি, যে আমি এতগুলো কোশ্চেন করছি, সে আমাকে জাস্ট দুই একটা অ্যান্সার দিতেছে, কথাও বলতেছে না ঠিক মতো। দেন আমি তাকে বললাম যে তুই দাঁড়া, আজ তোর খবর আছে, তোরা মাইরে ফেল, এরকম একটা কথা আমি তারা বললাম। তখনও কিন্তু আসলে আমার ভিতরে যে কোনো হরর মানে কোনো একটা মানে হরর কিছু কাজ করতেছিল, আমি জাস্ট নর্মালি আমি জাস্ট চিন্তা করলাম। চিন্তা করার পর সেই ছেলেটা আমি যখন খুব মানে অ্যাংরি ফেস নিয়ে আমি যখন আগালাম, যে আমি যখন তাকে মানে অ্যাটাকিং একটা যে মানে আপনারা যেটা বলে সেটা আমি করতে গেলাম, তখন সে জাস্ট আমাদের তালগাছটা থেকে উঠলো, উঠে জাস্ট আপনার 5 কি 6 হাত হবে দূরে আপনার একটা বিল্ডিং এর সাইডে গেল। সাইডে যাওয়ার পর সে তার সমস্ত বডিটা বিল্ডিং এর সাইডে নিয়ে গেল, নিয়ে জাস্ট তার মাথাটা বের করলো। বের করে সে আমাকে বলতেছে যে যতটুকু আগাইছিস আগাইছিস, আর সামনে আগাইস না। ফরাসল ভাই আমি তখন তালগাছ থেকে জাস্ট 7 কি 8 বা 10 হাত দূরে হবে, তো তখন আমার মনে হলো কেউ আমাকে বলতেছে না কি, মানে তখন আমার সম্পূর্ণ সেন্স ফিরে আসলো আমি কোথায় যেতেছি। এত রাতে এখানে আমি আপনাদেরকে লাস্ট এপিসোডও বলছি যে এত আমাদের এখানে রাত 10টার পরে কেউ একটা আসে না, কেউ তেমন একটা আসে না। তো সেইখানে এই বাচ্চা ছেলে একটা, এটা তো মানে ইম্পসিবল, একেবারেই পসিবল না যে এত রাতে একটা বাচ্চা ছেলে রাত 2টার দিকে একটা তালগাছের নিচে বসে থাকবে, এটা তো মানে পসিবল না,
সম্ভব না সেটা।
হ্যাঁ, তখন আমি মানে চিন্তা করলাম যে এ কি আসলে মানুষ না অন্য কিছু। দেন আমি আসলে তখন মানে খুব ভয় বলতে গিয়ে রাসেল ভাই আমার ঘাড়ের লোম যদি মানে যাকে বলে ঘাড়ের লোম পর্যন্ত দাঁড়ায় গেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যে ভয় পাইছি এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেন আমি চিন্তা করলাম যে আমি আসলে খুব স্বাভাবিকভাবে তাকে বললাম যে আজ তোরে ছাইড়া দিলাম, এই একটা কথা বলে আমি সোজা বাসায় চলে আসলাম। চলে আসার পর আমি নর্মালি বাতি আর অফ করিনি, বাতি জ্বালিয়ে সেটাতে আমি ঘুমাইলাম যেহেতু রোজার রাত। তো তারপর রাত 3টার দিকে আপনার খাবারের জন্য আপনার যেটাকে বলে আপনার সাইলেন্ট বা অ্যালার্ম মানে বাজা হলো, বাজার পর আমি যথারীতি আপনার সেহরি করলাম। সেহরি শেষ করে আমি আমার ফ্রেন্ড আছে, আমার একটা ফ্রেন্ড আছে নাম আছে রাকিব, তো ও আমার বাসার সামনে আসলো, আমাকে ডাক দিল, কল দিল। তো আমি তখন ওর সাথে বেরোলাম, বেরোর পর ও দেখলো যে আমি মানে আমার চেহারাটা বেশ মানে ভয়াক্ত একটা চেহারা, হ্যাঁ মানে একটা মানুষ বেশ ভয় পেলে যে একটা অবস্থা হয় আমার চেহারা ঠিক সেই একটা অবস্থাতে আছে। তো আমাকে বললো যে দোস্ত তোর কি হয়েছে, তোর চেহারাটা এরকম লাগতেছে কেন? তো আমি তো আমি ওরে বললাম যে দোস্ত যা হয়েছে হয়েছে, তুই চুপ থাক, তুই চুপ থাক, তো আমার সাথে চল। তো দেন ও আমার সাথে গেল। যাওয়ার পর হচ্ছে কি, আমি আমাদের যেহেতু বললাম সিকিউরিটি আছে, তো আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা, আমি জাস্ট তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের এখানে রাত 10টা কি 12টার দিকে কোনো বাচ্চা ছেলে কি ঢুকছিল? সে বলছে না তো ভাই। আমি বললাম ভাই রাত্রে 12টা বা এই মানে এই টাইমে কোনো বাচ্চা ছেলে ঢুকছে? সে বলছে না ভাই আজকে রাত্রে 12টার পর কেউ ঢুকে নাই। আমি বললাম ভাই আপনি কি শিওর? সে বলছে হ্যাঁ আমি 100% শিওর কোনো বাচ্চা ছেলে ঢুকে নাই। দেন আমি তাকে আরেকটা কোশ্চেন করলাম যে তাহলে কি রাত্রে 2:30 ফজরের আগে এই সময় কোনো বাচ্চা ছেলে বের হইছে? তো সে আমাকে তখনও কনফার্ম করলো যে না ভাই এই টাইমে কোনো বাচ্চা ছেলে বের হয় নাই। তো ভালো কথা, তো আমি ফজর নামাজ পড়লাম। নামাজ পড়ার আমি যেহেতু আগেই বলছিলাম যে আমাদের মসজিদের ইমাম সাহেব উনি যথেষ্ট পরহেজগারের মানুষ, তো ওনার বাসাটা আমার বাসার থেকে একেবারে বাসার কাছেই ছিল। তো ওনাকে আমি নামাজ পড়ে বললাম যে হুজুর এই ব্যাপার, আমাদের কিছু বড় ভাই ছিল তো তারাও ছিল ছাড়া, তো থাকার পর আমি বললাম হুজুর রাত্রে 2:30 দিকে এই একটা প্রবলেম আমি ফেস করছি, এটা আসলে আমি বুঝতেছি না, আমি তো খুব মানে ভয়ে আছি। তখন উনি বললো এটা কি রাত 2:30 দিকে? আমি বললাম হ্যাঁ ঠিক রাত 2:30 দিকে। তো উনি আমাকে যেটা বললো যে হ্যাঁ রাত 2:30 দিকে আমার এইখানে একটু বলতে হবে, হুজুরের বাসাটা হচ্ছে রাসেল ভাই আপনার চারপাশে দেয়াল উপরে টিন। উনি বলতেছে যে রাত্রে ঠিক 2:30 দিকে এরকম একটা সময় আমার টিনে কে জানি দরদরি করতেছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি। তো আমি বললাম হুজুর এই ব্যাপারটা, হুজুর কিছুক্ষণ চিন্তা করার পর হুজুর আমাকে বলতেছে আসলে তুই যা দেখছিস ও একটা ভালো মানে ভালো একটা জিন ছিল, ও বাচ্চা জিন, ওর বয়স হচ্ছে 250 বছর। হ্যাঁ তো ও তোকে কোনো ক্ষতি করে নাই, ভালো কথা। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে উনি আমাকে বলতেছে যে এরপর যদি কখনো তোর সাথে দেখা হয় তুই একটু ওনাকে মানে ওনার কাছে মাফ চেয়ে নিবি যে দেখেন আপনি যে মানুষ না এটা তো আমি বুঝতে পারিনি, আমি তো আসলে আপনার সাথে অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষ হিসাবে ভেবে আমি মানে এইভাবে রেগে গেছি যে এখানে আপনি হুট করে চলে আসছেন, কিভাবে আসলেন এটা তো পসিবল না। তখন আমি আসলে হুজুরকে বললাম যে ঠিক আছে হুজুর ইনশাল্লাহ যদি আমার সাহস থাকে তখন মানে ওই সিচুয়েশনে বলার মতো তাহলে ঠিক আছে আমি বলবো। তো পরে আমি হুজুরকে কথা বলে চলে আসলাম। পরে এরপরে আলহামদুলিল্লাহ রাসেল ভাই আমি কখনো ওনাকে দেখিও না আর আমার সাথে কথা বলার কোনো দরকার হয়
সমস্যা হয় না।
এই ছিল রাসেল ভাই আমার স্টোরি, ধন্যবাদ আপনাকে ও রেডিও পূর্তির সমস্ত লিসেনারদের।
আমাদের সাথে এরকম একটা ঘটনা উপহার দেওয়ার জন্য আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি একটা ইমেইল এবং আমরা সেই ইমেইলটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যিনি লিখছেন তার মতো করে পড়ছি, নমস্কার রাসেলদা, আমি শুভদীপ ঘোষ, ডাক নাম রিজু, কলকাতার বালিগঞ্জ ফাড়িতে থাকি। আমি একটি জয়েন্ট ফ্যামিলির ছেলে, যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার জেঠুর ছেলে অমিতাভদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং ওর অনুমতি নিয়ে আমি ঘটনাটা বলতে শুরু করলাম। ওর ভাষ্য মতে সালটা 2009 জানুয়ারির 23 তারিখ আমার বিয়ে হয়। আমি আমার স্ত্রী সোহিনী ঘোষ সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস নামক এক হোটেলে 2 ফেব্রুয়ারি আমাদের হানিমুনে আসি। সামনেই সুদৃশ্য মেরিনা বিচ এবং খুবই সুন্দর লাগছিল জায়গাটা। ঘটনাটা ঘটে আসার 2 দিন পর, তখন বিকেল 4:30। আমি মেরিনা বে স্ট্রিটে সার্কিট যেখানে সিঙ্গাপুর F1 রেসিং হয় ভিজিট করতে বের হয়েছিলাম এবং আমি খুবই রেসিং এর ভক্ত। ঘটনাটা শুরু এখানেই, আমাদের ট্যুর গাইড তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন এবং সোহিনী আর আমি নিচে চলে আসব। সেই সময় হঠাৎ সোহিনী বলল ওর ক্যামেরাটা হোটেলের রুমে রয়ে গেছে। আমি বিরক্ত হলাম কিন্তু তবুও বললাম যে আমি গিয়ে নিয়ে আসছি, সিন্স ও গেলে অনেক টাইম লাগাতো। 3 মিনিটের মধ্যেই ঘরের সামনে এসে পড়লাম, দেখি দরজা লক নেই, লক করা নেই এবং দেখেই আরো রাগ হলো। ভাবলাম যে সোহিনীকে ভালো করে বকতে হবে। দ্রুত ঘরে ঢুকে চমকে গেলাম, দেখি আমার মাদার ইন ল সোহিনীর মা কাউচে বসে টিভি এবং তার সামনে টিভি চলছে, যদিও আমার মনে আছে যে টিভিটা আমি বন্ধ করে গিয়েছিলাম। অবশ্য হয় আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে, অবিশ্বস্ত হয়ে আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে। উনি আমার দিকে চেয়ে রইলেন এবং 10-20 সেকেন্ডের মতন তারপর হঠাৎ করে বলে উঠলেন, রনি আমার ডাক নাম, আমার মেয়েটাকে ভালো রেখো, ও অনেক চঞ্চল, ওকে একটু দেখে রেখো। আমি তখন প্রচন্ড অপ্রস্তুত, সোহিনীর মায়ের হার্টের প্রবলেম ছিল, আমাদের বিয়ের সময় উনি ছিলেন তখন মানে বেডে ছিলেন আর কি। বললাম মা আপনি কখন এলেন, আপনার তো শরীর অনেক বেশি খারাপ, আপনি কখন আসলেন? আমাদের বলেননি কেন যে আপনি আসবেন, ওনাকে বসতে বলে আমি সোহিনীকে কল দিলাম। রুমের ভেতরে নেটওয়ার্ক খারাপ ছিল, আমি বললাম মা আপনি বসুন আমি সোহিনীকে ডেকে নিয়ে আসছি। এটা বলে আমি কানে ফোন দিয়ে সোহিনীকে লাইন নিয়ে পাওয়ার জন্য রুমের বাইরে এলাম। দেখি লিফটের দিকে, লিফটের দিক দিয়ে সোহিনী দৌড়ে আমার দিকে আসছে। আমি ওকে দেখেই ওর দিকে এগিয়ে গেলাম, বললাম তোমার মা এসেছেন, তুমি জানতে উনি আসবেন? খেয়াল করলাম ও কাঁদছে, আমার দিকে একটা অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল, মা এসেছেন? কোথায় মা? আমি বললাম এই তো আমাদের রুমে বসে আছেন। এবং জোর কদমে আমরা রুমে আসলাম এবং ও চেঁচিয়ে উঠল, কোথায় মা, কোথায়? এই তো আমি বলে উঠলাম। দেখলাম যে কাউচে মা বসেছিলেন সেটা খালি। তখন আবার বারান্দার দরজা ধরে বন্ধ হওয়ার আওয়াজ শুনলাম এবং আমি দৌড়ে গেলাম এবং দরজা খুলে দেখলাম কেউ নেই। হতভম্ব হয়ে আমি ঘরে ফিরে আসলাম, বারান্দার দরজা বন্ধ করেই বাইরে ছিলাম আমার মনে পড়ল এবং বেরিয়েছিলাম আমি, আমার মনে পড়ল দেখি সোহিনী জোরে জোরে কাঁদছে। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, মা কখন এলো গেলই বা কেন এবং সোহিনীর কান্নাকাটির কারণ কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি সোহিনীর পাশে বসে ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ও কেঁদেই যাচ্ছে। আমার ফোনটা বেজে উঠল, ফোনটা খুলে দেখলাম আমার মা ফোন করেছে। ফোনটা ধরেই আমার মা বলে উঠল সোহিনীর মা নেই, বিকেল 4:15 উনি মারা গেছেন। আমি তখন বিশ্বাস করতে পারলাম না। আমি ওকে, ওনাকে একটু আগেই দেখলাম। আমি আমার মাকে বললাম যে বাবাকে যেন ফোনটা দেয়। বাবাকে জিজ্ঞেস করতেই বাবাও একই কথা বলল। আমি সোহিনীর দিকে তাকালাম, ওর কান্না দেখে আমারও মন খুব খারাপ হয়ে গেল। নেক্সট দিন ভোর 5:10 ফ্লাইটে আমরা কলকাতা ফিরে এসেছিলাম এবং সেটা ফিরতে ফিরতে আমাদের 3 হয়ে গিয়েছিল এবং সোহিনীর মায়ের বডি দাহ করা হলো। আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে, আচ্ছা 3 নাগাদ সোহিনীর মায়ের বডি দাহ করা হলো, আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে পসিবল। যাকে আমি কাল বিকেলে 4:40 নাগাদ ঘরে দেখলাম কলকাতা থেকে সুদূর সিঙ্গাপুরে, সে 4:15 নাগাদ কলকাতাতে মারা গেছে, এটা কি করে সম্ভব? এই ছিল আমার দাদার ঘটনা এবং আমার দাদা এটা আমায় অনেকদিন আগেই বলেছিল, সময়ের অভাবে এতদিন শেয়ার করতে পারিনি, আজ শেয়ার করলাম। প্রচার করতে মানে করলে ভালো লাগবে, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলেই ভূত FM দীর্ঘজীবী হবে। সবাই আমার তরফ থেকে সবাই, আচ্ছা বিলেটেড শুভ নববর্ষ জানিয়েছেন তিনি, সবাইকে শুভ নববর্ষ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আরেকটা ঘটনায় যাব এখন, তাই না? আমরা একটা ঘটনায় চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি একটু আপনার প্লিজ নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমরা কি SMS পড়তো? SMS একটু পরে পড়ছি, আপনি আগে আপনার ঘটনাটা শুনুন।
আসসালামু আলাইকুম ভাই, আমি জয়, আমি ধানমন্ডি 15 থেকে আসছি।
জি,
আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে UIT আছে BBA করতেছি।
ওকে, আমরা ঘটনায় চলে যাই। আপনি 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 বেশ কয়েকটা ঘটনা বলেছেন এবং আপনাকে আমি একটা ঘটনা বলেছিলাম যেটা বলতে, বাকিগুলো তো বাদ দিয়ে দিয়েছি।
তো যেটা ঘটনা বলতেছি সেটা হচ্ছে আমার, মানে আমি যখন ফার্স্ট ঢাকায় আসি, আমি ঢাকায় আসতে থেকে 3 আগে, তো সেই ফার্স্টে আমি যেহেতু ঢাকায় আমার ফ্যামিলি থাকে না, আমার ফ্যামিলি আমার গ্রামে থাকে, তো ঢাকায় এসে উঠলাম একটা ম্যাচে। ম্যাচটা ছিল ফার্মগেটে,
খুবই ভয়ঙ্কর ঘটনা এবং আমি বলবো এরপরে আপনাদের সবাইকে একটু এটা জানালা রিলেটেড, তো এই ঘটনার পরে জানালা নিয়ে একটা কথা বলবো আপনাদের সবাইকে।
তো যেটা হচ্ছে, আমি গ্রিন মার্কেট অপোজিট একটা বিল্ডিং এ থাকতাম, তো সেটা পুরাটাই মেস ছিল। তো ঢাকায় এসেছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড মিরাজ, তো আমরা দুজন মিলে একটা রুম নিলাম, আমরা দুজন একসঙ্গে থাকবো। তো মোটামুটি মিরাজ আসলে একটু ঢাকায় থাকতে চাচ্ছিল না, কেন যেন ঢাকায় এসে পরেই বললো যে আমি ঢাকায় থাকবো না, ওর ভালো লাগতো না, ভার্সিটি করতো না, যাইতো না। তো আমি একাই মোটামুটি থাকতাম, ম্যাক্সিমাম টাইমে বাসায় চলে যেত, মানে গ্রামের বাসায় চলে যেত, তো আমি একাই ঢাকায় থাকতাম। তো এট এ টাইম কি হলো, তখন থাকতে শুরু করলাম, তো আমার রুমে একটাই সিঙ্গেল একটা মাত্র জানালা ছিল এবং আমাদের বিল্ডিংটা ছিল 7, তো আমি থাকতাম 5, আমার জানলা সোজাসুজি আর একটা 5 অ্যাপার্টমেন্ট ছিল, সেটা 5 ছিল, তো আমার জানলা থেকে ওই পাশে 6 দেখা যেত। তো যেহেতু গরমের দিন রাত্রিবেলা জানলাটা এজ ইউজুয়ালি খোলা থাকতো এবং আমি মোটামুটি একটু ইন্টারনেটে একটু বেশি রাত্রি পর্যন্ত থাকি, এটা আমার অনেক পুরানো অভ্যাস, দ্যাটস ওয়াই আমি রাতে 1-2-3 পর্যন্ত জেগে থাকতাম। তো জেগে ঘুমাতে যাওয়ার আগে আমি একটু জানলাতে দাঁড়াইতাম বা ওইখানে একটু দাঁড়াই করতাম, মোবাইল ফোনে কথা বলতাম। তো আমি মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল করতাম যে ওই ছাদে রাত্রিবেলা কেউ একজন হাঁটছে, খেয়াল করতাম প্রায় আমি এক সপ্তাহ মতো আসলে জিনিসটা অবজার্ভ করছি যে ছাদে একজন কেউ হাঁটছে। তো আমার একদিন মনে হলো যে কোনো একটা মেয়ে ছাদে হাঁটাহাঁটি করতেছে। একটু ফাজলামি করেই আমি একটা ছোট যে টর্চ গুলো আছে আর কি অনেক আলো, তো আমি একটু ফাজলামি করে একটা গায়ে মারি। তো দেন তখন একটু বোঝা গেল যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওইখানে, মানে রাতে হাঁটাহাঁটি করতেছে। তো এত জলই আসলে আমি আর লাইট বন্ধ করে দিই, মানে ওই লাইটটা মারার সঙ্গে সঙ্গে মেয়েটার দৃষ্টি আসে আমার দিকে, যেহেতু আমার ঘরে লাইট জ্বলছে, আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে। তো আমি মেয়েটার ফেসটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি ওটা একটা মেয়ে। তো মেয়েটা এসে ওই মানে ছাদে যে গ্রিল, গ্রিল এসে আমার মুখোমুখি এসে দাঁড়ালো।
আচ্ছা,
তো আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম, আমি মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ঘরে লাইট থাকে, মেয়েটা আমার চেহারা দেখতে পাচ্ছে। জাস্ট ফাজলামি। তো এরকম আসলে প্রায় 10-15 মিনিট ওই দিন শেষ হলো। দিন এরকম প্রায় এক সপ্তাহ আমি রেগুলার মাঝে মধ্যে দেখতাম মেয়েটা দাঁড়ায় আছে। এবং ও তারপর থেকে আমি একটা জিনিস খেয়াল করতাম যে আমি যখন জানলা কাছে যাইতাম দেখতাম মেয়েটা আমার রুমের দিকে মুখ করেই দাঁড়িয়ে আছে। বোঝা যেত যেভাবে সেদিন ছিল সেভাবেই আছে। তো ভালো রাসেল ভাই, তো যেটা ঘটনাটা শুরু হলো তার থেকে প্রায় এক সপ্তাহ বা 12 দিন পরে এরকম একটা ঘটনা, যে আমি একদিন রাত্রে শুয়ে আছি, তো হঠাৎ করে মনে হলো যে ভাইয়ার মানে গরমকাল, আমি ফ্যান চালাইছি এবং আমার রুমে ছোট্ট একটা ডিম লাইট জ্বলতো। তো রাত্রেবেলা মনে হলো যে আমার রুমটা, যেমন এসি যদি একদম হাইয়ে দেয়া থাকে রুমটা, যেভাবে বরফ শীতল হয়ে যাওয়া,
ঠান্ডা হয়ে যায়,
ঠান্ডা হয়ে যাবে রুমটা, সেরকম আমার জানলা খোলা, রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমার উঠে দেখি আমার রুম পুরো অন্ধকার। কিভাবে আমার রুম পুরো অন্ধকার, আমি তো আমার তো স্পষ্ট মনে আছে যেহেতু আমি প্রতিদিন ছোটবেলা থেকে অভ্যাস, আমি প্রতিদিনই ডিম লাইটে জ্বালায় শুই, আমার ডিম লাইটটা বন্ধ। বললাম লাইট ফিউজ হয়ে গেছে, ফ্যানও চলতেছে না, কিন্তু ফ্যান চলতেছে না ভাই, ফ্যান অফ, আমি কনফার্ম ফ্যান জ্বালায় শুইছি, ফ্যান চালায় শুইছি। তো দ্যাটস ওয়াই আমি লাইট দিলাম, ফ্যান দিলাম। তো আমি জানলার ওইখানে গেলাম, জানলার ওইখানে মানে আমি আর ভাই কিছু দেখলাম না ওই দিন। তো আমি কি করবো, যেহেতু রুমটা ঠান্ডা হয়ে গেছে আমি রুমটা দিয়ে দিলাম, রুমটা দিয়ে একটু দরজাটা খুললাম, ওয়াশরুমটা একটু বাইরে ছিল আমার রুমের, তো ওয়াশরুমে ঘুরে এসে দেন আবার দরজা লাগিয়ে আমি শুয়ে পড়লাম। দেন ভাই এইভাবেই এরকম মাঝখানে কেটে কাকাতে যাওয়া শুরু করলো। তো দেন ভাই একদিন আমি রাত্রিবেলা ঘুমাইছি, তখন ভাই রাত্রি 2টা বাজে।
ওকে,
তো ঘুমের থেকে উঠে আমি প্রায় তখন 3টার মতো বাজে ঘুমের থেকে উঠে। এখন ভাই যদি সত্যি কথা বলতে আমার রুমের ভিতর আমি থাকি, আমার ফ্রেন্ডটা তো থাকে না রুমে, শুধু আমি থাকি। যেহেতু রুমটা মোটামুটি গোছানো থাকে, আমার পিসি, আমার বই, আমার সবকিছু আমি নিজের হাতে গোছানো, অন্য কেউ রুমে আসে নাই, ওই দিন আমি রুমে একলা। তো হঠাৎ দেখি যে আমার রুমটা ভাই পুরো অগোছালো, আমার সিপিইউ যেটা, সিপিইউটা কাত করে রাখা, সিপিইউর যে লাইনের যে তার, আমার ডেস্কটপ কম্পিউটার তারগুলো সব এলোমেলো, আমার বুক বইগুলো সব ছড়ানো ছিটানো ভাবে পড়ে রয়েছে। মানে মোটামুটি রুমে এসে যে একজন যদি মারামারি করলে যেভাবে সবকিছু হয়ে থাকে, আমার রুমের বিস্তার চাদর এলোমেলো সবকিছু, আমি কিচ্ছু টের পাইনি। এভাবে যদি কেউ কিছু করে আমি তো টের পাবো সামান্য, যেহেতু রুমটা ছোট। তো আমি কি করবো, আমি কিছু বুঝতে পারলাম না আসলে কি ঘটনা, এটা কি হচ্ছে। তো দেন উঠলাম, উঠে সবকিছু দেখে আমি আবার গুসা টুসা রেখে মানে পানি ঠানি খেয়ে আমি আর মানে ওই জিনিসটা আমার মাথায় নেই, ওইভাবে কোনো কিছু পেয়ার নর্মাল আমার মাথায় নেই। তো আমি শুয়ে পড়ছি। তো ভাই মেইন যেদিন ঘটনা ঘটে, তো তার এটা হচ্ছে তার 4-5 দিন পরের ঘটনা, মানে যেটা মেইন হয়, আমি শুয়ে রয়েছি সেদিনও ভাই রাত্রি 3টা সাড়ে 3টা বাজে। তো এর ভিতর থেকে আমার রুম অনেক ঠান্ডা, আমার রুম যথেষ্ট ঠান্ডা, এবং আমি কিন্তু জানলা দিয়ে রাখছি ভাইয়া, জানলা দিয়ে রাখছি, ফ্যান চালাই ঘুমাইছি অ্যাজ ইউজুয়ালি। আমি দেখতেছি যে আমার ডিম লাইটটা জ্বলতেছে এবং আমার দেয়ালের অপোজিটে অনেক বড় একটা ছায়া, মানে একটা একটা মানুষ যদি লাইটের সামনে এসে দাঁড়ায় তার যে পুরো ছায়াটা পড়বে সেম সেরকম ছায়া। দেন আমারটা একটু নজরে যাইতে আমি সঙ্গে সঙ্গে যাই লাইটটা দিয়ে দিলাম, ডিম লাইটটা ছিল আমি লাইটটা দিয়ে দিলাম, বাট ভাই স্টিল নাও সেখানে ছায়া। মানে আমার সেটা দেখে পরে মানে আমি বারবার অবজার্ভ, আমি কিন্তু ভাই তখনও কিন্তু ওই ভয় পাওয়ার মতো মেন্টালিটিতে যাই নাই যে এটা কি, বাট আমি জাস্ট মনে কিউরিয়াসিটি যে এখানে ছায়া কেন, এখানে কেন ছায়া থাকবে। দেন আমি কি করবো, বাট ছায়াটা ওইখানে এবং ছায়াটা একটু মুভ করতেছে, একটু মুভ করতেছে। তো ওকে ফাইন, তো এইটা দেখার পর আমার কেমন যেন একটু ভয় লাগলো। দেন আমি সঙ্গে সঙ্গে রুমের দরজাটা খুলে আমাদের যে ফ্লোর যে ম্যানেজার ছিল আর কি মামা, ওই মামার কাছে গেলাম, যা দরজা নক করলাম। তো তখন মামা বললো, তখন মামা বললো কি হয়েছে, আমি বললাম তখন রুমে আনলাম যে মামা এই অবস্থা, মামা এসে দেখে ওটা নাই। তখন মামা বলতেছে না তুমি কি না কি দেখছো, বল তা বল, তুমি কি ড্রিঙ্কস করো, আমি বলছি মামা কি দেখে মনে আমি ড্রাঙ্ক, আমি ড্রাইকে বললাম। ওরা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসে ঘুমো। তো আমি তো সেদিন তার সঙ্গে ঘুমাইলাম। তো পরদিনও ভাই আমার রুমে ঘুমাইতে খুব ভয় লাগতেছিল ফ্রাঙ্কলি, তো আমি পাশের রুমের যে বড় ভাই ছিল তার সঙ্গে পরিচয় ছিল, তো তাদের কাছে যাই ঘুমাইলাম। তো এরকম 3 দিনের দিন, যেহেতু আমি রুমে একা থাকতে হবে, তো আমাদের যেই ফ্ল্যাটের যেই গেটে যে দারোয়ান থাকে সে দারোয়ান ভালো মতো ওর কাছে আমি তথ্যটা পাবো, যেহেতু মামা দিতে যাচ্ছে না। তো ওর কাছে গেলাম সকালবেলা, বললাম মামা কেমন আছো, হ্যান ত্যান, তো অনেক কথাবার্তা বললাম, কিন্তু মামাকে কোনো ইনফরমেশন দিতে না পারছে, মনে করে সবকিছু বললাম এবং অনেক দিনের সঙ্গে বললাম, বাট উনি আমাকে ঘটনা বলতে নারাজ। তো ওনাকে চায়ের দোকানে বসে একটু চা সিগারেট টিকিট খাওয়া এগুলো বললাম। বলার পরে একটা কথা বলছে, মামা আমি গরিব মানুষ, আমার চাকরি খায় না। আমি বলছি, মামা আমি কথা কোনো জায়গায় ফ্ল্যাশ না, বাট তুমি আমাকে ঘটনা বলো। বলছে, মামা আপনার পাশে যে ফ্ল্যাটটা আছে, আপনি এটা খেয়াল করছেন? আপনার জানলা থেকে কিন্তু ছাদটা দেখা যায়। আমি বলতেছি, হ্যাঁ মামা আমি ব্যাপারটা খেয়াল করছি। তখন উনি বলতেছে যে ওইখানে ঠিক পাঁচতলায় একটা ফ্যামিলি থাকতো, খুবই পর্দাশীল একটা ফ্যামিলি, খুবই ভালো ধার্মিক টাইপসের আর কি। তো ওই ওই ফ্যামিলি থাকতো, ফ্যামিলি যে বড় দুইটা মেয়ে ছিল, যে বড় মেয়ে তার সঙ্গে একটা ছেলের রিলেশন হয় আর কি। তো ফ্যামিলি থেকে সেই জিনিসটা মানতে পারে নাই, তাদের রিলেশনটা মানতে পারে নাই। তো মেয়ের বাবা নাকি অনেক বকাঝকা করছে হ্যান ত্যান। তো ওই পাঁচতলার থেকে মেয়েটা একদিন রাত্রে এরকম ঘটনা ঘটার পরে ছাদে এসে পাঁচতলার থেকে সে লাফ দিছিল, এবং লাফ দিয়ে বাসার চার সাইডে ভাই যে গেট থাকে, গেটের উপরে যে মানে আপনার স্টিলের যেগুলো থাকে, সেখানে তার বডিটা বেঁধেছিল, সেখানে তার বডিটা বেঁধেছিল। তো ওই দিন রাত্রে কেউ দেখে নাই। পরদিন সকালে, পরদিন সকালে তো দারোয়ান দেখছে যে গেটটা বেঁধেছিল, এবং তারপর থেকে ভাইয়া এই সমস্যাটা শুরু হয়। তার থেকে চার পাঁচ দিন থেকে ভাইয়া সমস্যাটা শুরু হয়। ও ভাইয়া আরেকটা জিনিস আমি হয়তো এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যেদিন সকালে আমি একটা জিনিস ফলো করি, যে ওই গেটে একদিন সকালে আমি ঘরটা একটু পরিষ্কার করার সময় আমি জানলা দিয়ে খেয়াল করি যে ওই যে ছাদের যে দরজাটা, ছাদের দরজাটা আমার জানলা সোজাসুজি ছিল, ছাদের দরজাটা একটা বড় একটা তালা দিয়ে লক করে এবং তালাটা লাল কাপড় দিয়ে পেঁচানো, এই জিনিসটা আমি খেয়াল করি। তারপর জিনিসটা মাথায় খটকা লাগে, দেন তারপর আমি অনেকে জিজ্ঞাসা করি। তো উনি এটা বলার পরে বললো যে তারপর থেকে স্টিল নাও ওই রুমে কেউ থাকতে পারে না। এই রুমে নাকি এর আগেও দুই থেকে তিনজন আসছিল, বাট তারা সবাই চলে গেছে, মানে এইরকম সমস্যা। এবং একটা ছেলে নাকি খুবই ভয়াবহ রকম সমস্যা হয়েছিল।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আপনি অনেক রাতের বেলায় আপনার পাশের বাড়ির ছাদটার দিকে আমরা অহরই কিন্তু এরকম তাকাই, কিন্তু হঠাৎ করে যদি এরকম কিছু চোখে পড়ে, প্রথম কথা হচ্ছে যে উনি যে টর্চ মেরেছেন এটা সবচেয়ে বেশি মানে মানে অনেকেই এই অভ্যাসটা আছে, এটা আমার খুব বিরক্ত লাগে যাই হোক। কিন্তু বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি যে টর্চ মারার দরকার নেই, আপনি যে চাঁদের আলোতে বা এমনি নর্মাল আলোতে যদি দেখেন কোনো একটা শেপ এবং পরবর্তী জানতে পারেন যে ঘটনাটা এমন। আমরা অনেক দিকে তাকিয়ে থাকি, আমি অনেক সময় বলি তো যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা হাঁটাচলা করছেন, রেগুলার ঘুরে বেড়াচ্ছেন, তাদের মধ্যে কয়জন আসলে আপনি ঠিক দেখছেন জীবিত মানুষ, কয়জন আপনি আসলে মানুষ না অন্য কিছু, এইটা কে আসলে বলতে পারে? তাহলে তো প্রত্যেকটা মানুষকে আসলে হাত ধরে বলতে হবে যে ভাই আপনি কি মানুষ। তো এই ব্যাপারগুলো অহরহই আমাদের চারপাশে কিন্তু ঘটছে। আমি জানি যে আপনাদের চারপাশে এরকম অনেক ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আপনারা আমাকে জানাতেও চান, এবং জানাতে হয়ে যেটা করতে হবে আমাদেরকে ইমেল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fm, এবং আমার সাথে ফেসবুকে কানেক্টেড যদি থাকেন তাহলে আপনাকে, আপনি যদি থাকতে চান তাহলে আমাদের ফেসবুক ফ্যান পেজে চলে যান এবং সেখানে যে লাইক দিয়ে কমেন্ট করুন, www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutofm.rasal। আমরা আবার এবার একটা বিরতি নিতেই হবে, অনেক লম্বা সময় ধরেই আমরা ঘটনা শুনছি এবং আমাদের কাছে এখন মানে বিরতি নিয়ে আসার আর কোনো উপায় নাই। সো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে ইউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফর্ম।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, আর চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আসতে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং সেই সাথে কিছু SMS পড়তে পারে। শুভ আমাদের SMS করেছেন, সবকিছুই মানে সবাই পজিটিভ মানে মন্তব্য করছেন, সুতরাং আমি সবগুলো না পড়ি। লিয়াকত আমাদের SMS করেছেন এবং তার কাছে ঘটনাগুলো ভয়ঙ্কর লাগছে। আমাদেরকে আসান SMS, আহসান SMS করেছেন উত্তর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পারিসা ঢাকা থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো আনকমন। আমাদেরকে এছাড়াও আরাফাত ভূঁইয়া SMS করেছেন, এছাড়াও তার বেশ ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে লিখেছেন একজন, আচ্ছা নাম লেখেনি সুতরাং পড়তে পারলাম না, আদি আমাদের SMS করেছেন ম্যামেল সিং থেকে, দারুণ হচ্ছে। সালাউদ্দিন আমাদের মাস্টারপাড়া থেকে SMS করেছেন, হানিফা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে কিছুক্ষণ পরে আমিও কক্সবাজার যাব, ভয় লাগছে। অলি আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছে দেখতে পাচ্ছি সাইমন। আচ্ছা এছাড়া আমরা দেখতে পাচ্ছি SMS করেছেন দেখতে পাচ্ছি নিগার চট্টগ্রাম থেকে, লামিয়া আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, আন্না, এছাড়াও মিনার আমাদের এস এম এস করেছেন, নূর মোহাম্মদ, সাগর আমাদের এস এম এস করেছেন, বনানী থেকে তুন্না আমাদের এস এম এস করেছেন, হানিফা আমাদের এস এম এস করেছেন, সানি 69 বোর্ডবাজার থেকে আমাদের এস এম এস করেছেন, নরিন মাইমন সিং থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, মোস্তাক বেলি রোড থেকে, তিনি এবং তার ছোট্ট বেবি মাহিষা এবং তার ওয়াইফ তাবাসুম, তারা শুনছেন রেগুলার আমাদেরকে এস এম এস করেন তিনিও। অদেখা স্বর্গ আমাদের এস এম এস করছেন ফয়সাল কুষ্টিয়া থেকে, এছাড়াও নূর মোহাম্মদ আমাদের এস এম এস করছেন কাশফিয়া, এছাড়াও আমাদের এস এম এস করছেন দেখতে পাচ্ছি বোরহান সহ আরো অনেকে, বরং চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের পেজে গেলেও আপনি সেটা পেয়ে যাবেন, আমাদের সুতরাং আমাদের পেজগুলোতে আপনি কানেক্টেড থাকতে পারেন। চলে যান www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.rasal। আমরা চলে যাচ্ছি আবারও দিনারের কাছে, তার কাছে আরও একটা ঘটনা শুনবো, অ্যান্ড আশা করছি যে এটা আপনারা এনজয় করবেন। দিনার আমি চলে যাই পরবর্তী ঘটনায়।
জি রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা পুরনো ঢাকার বংশালের একটি স্কুলকে নিয়ে।
ওকে,
তো ঘটনাটি শুনি আমি আমার ফ্রেন্ড রবিনের মুখ থেকে। তো তার এক ফ্রেন্ড ইমু, যার নাম, তার সাথে ঘটনাটি ঘটে।
ওকে,
তো ইমু আর তার এক ফ্রেন্ড হচ্ছে আজহার, তারা দুজনেই সেই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বের হয়। তো পড়াশোনা শেষ করার পর তারা সেই স্কুলেই বাচ্চাদের ক্লাস নিতেন। তো কোনো একদিন আপনার ফ্রাইডেতে সেই স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তারা যাদের ক্লাস নিতেন তাদের। তো বৃহস্পতিবার দিন সময় তো বিকেলের দিক দিয়ে ইমু আর আজহার নামে দুজন আর ওই ক্লাসে কিছু বাচ্চারা মিলে ওই ক্লাসরুমটাকে সাজাচ্ছিলেন। তো ক্লাসরুমটা ছিল স্কুলের মূল ভবনের দ্বিতীয় তলায়।
আচ্ছা,
তো তখন স্কুলের গেটটা বাইরে দিয়ে লাগানো ছিল, শুধুমাত্র তারাই ছিল আর কেউ ছিল না স্কুলে। তো যখন তারা রুমে সাজাচ্ছিলেন তখন প্রায় মানে সন্ধ্যা হবে এরকম একটা সময়, মানে শেষ হয়ে আসছে প্রায়, তখন তারা যেটা শুনতে পান যে উপরের ফ্লোরে, তিনতলার ফ্লোরে যদি বাচ্চারা যদি একসাথে লাফালাফি করে বা খেলাধুলা করে যেরকম শব্দ হবে নিচের থেকে, ঠিক তারা ওইরকম শব্দ শুনতে পাচ্ছিলেন। তো তারা যেটা চিন্তা করলেন যে তাদের ক্লাসেরই কোনো বাচ্চা হবে যে মানে উপরে গিয়ে দুষ্টমি করতেছে, যেহেতু বাচ্চাদের রেসপন্সিবিলিটি তাদের উপর ছিল। তো ইমু যিনি, উনি যেটা করেন যে উনি ওনার ফ্রেন্ড আজহারকে বলেন যে তুই এক কাজ কর, বাচ্চাদের নিয়ে থাক, আমি গিয়ে দেখে আসি উপরে কি হচ্ছে, কারণ নাহলে দুজনে গেলে বাচ্চারা ভয় পেতে পারে। তো ইমু যেটা করেন যে উনি রুম থেকে বেরোন, তো রুম থেকে বেরোয় মানে ওই করিডোর দিয়ে উনি হাঁটতে হাঁটতে সিঁড়িটার কাছাকাছি যান। তো অন্যান্য রুমে যেহেতু কেউ ছিল না বলে অন্যান্য রুমগুলো অন্ধকারই ছিল, তো উনি সিঁড়িটার কাছাকাছি আসার পর যেটা দেখেন যে সিঁড়ি এখানে কোনো লাইট টাইট ছিল না। তো যেই উনি তৃতীয় তলা থেকে তৃতীয় তলা সিঁড়ি তুলবেন তখন উনি দেখলেন যে পিছন দিক থেকে আজহার, যে তার ফ্রেন্ডটা ছিল, সে এসে তার হাতটা চেপে ধরে।
আচ্ছা,
তো চেপে ধরে বলতেছে যে কই যাস, তখন সে বলতেছে যে এরকম উপরে থেকে শব্দ পাইলাম একজন উপরে যেতেছি। পরে বলে যে ঠিক আছে, আজহার বলতেছে যে চল আমিও যাবো তোর সাথে। তখন ইমু বলে যে না, তুই এক কাজ কর, তুই রুমে থাক বাচ্চাদের সাথে, নাহলে বাচ্চারা ভয় পেতে পারে। তখন আজহার যেটা বলে যে না ঠিক আছে আমিও যাবো তোর সাথে, এটা বলে আজহার নিজে আগে আগে উঠে যায় উপরে। তো ইমু যিনি ছিলেন তো উনিও তার পিছিয়ে পিছিয়ে ওই থার্ড ফ্লোরে যান। তো থার্ড ফ্লোরে গিয়ে ওনারা হাঁটতে থাকেন, তো কোনো বাচ্চা টাচ্চা কিছুই দেখতেছেন না তারা, মানে তারা কিন্তু নিচের থেকে শব্দ পাচ্ছিলেন। তো হাঁটতে হাঁটতে একেবারে বিল্ডিং এর শেষ অংশের কাছাকাছি তারা চলে যান, সেখানে টয়লেট ছিল থার্ড ফ্লোরের। তো ওই টয়লেটের পাশে যে ক্লাসরুমটা ছিল, তো ওই ক্লাসরুমের শেষের জানলাটা যেটা থাই গ্লাসের জানলা দেওয়া ছিল, তো ওনারা দুজন যেটা দেখেন যে একটা বাচ্চার মতো হাত, কারো কারোর জন্য হাত ঠিক জানলা দিয়ে বাইরে থেকে বের করা।
আচ্ছা,
তো এটা দেখে ইমু যে ছিল সে একটু মানে সে বুঝতে পারে যে কোনো বাচ্চা এখানে ঢুকে দুষ্টমি করতেছে ক্লাসরুমের ভিতরে।
ওকে,
তো এটা দেখার পর ওনার সাথে তখন আজহার যে তার ফ্রেন্ডটা সেও কিন্তু ছিল। তো ইমু যেটা করে যে উনি রুমের দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে, তো উনি যেহেতু ক্লাস নিতেন উনি জানতেন যে লাইটের সুইচ গুলো কোথায় আছে, তো উনি ঢুকে লাইটটা অন করেন রুমের। তো লাইট অন করার পর উনি যেটা দেখেন উনি খুব অবাক হয়ে যান যে রুমের মধ্যে উনি ছাড়া আর কেউ নেই। তো উনি কিন্তু স্পষ্ট রুমে ঢোকার আগে একটা বাচ্চার হাত দেখছেন উনি বাইরে থেকে, যে জানলা দিয়ে হাতটা বের করে রাখছে। তো যদি কোনো বাচ্চা বের হয়ে যায় তাকে ক্রস করে বের হওয়ার কথা। তো এটা দেখে রাসেল ভাই উনি যতটুকু ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় উনি পিছিয়ে ঘুরে তাকে যেটা দেখে, যে উনি দেখে যে ওনার যে ফ্রেন্ডটা তার সাথে নিচের থেকে উপরে আসে আজহার, সে কিন্তু সেখানে নেই।
আচ্ছা,
তো সে বেশ ভয় পেয়ে যায়, সে মানে কিছু বুঝে না বুঝে বুঝে ওঠার আগেই উনি যেটা করে যে দৌড় দিয়ে উনি সেকেন্ড ফ্লোরে চলে আসে আবার। তো সেই জায়গাটা কিন্তু খুবই অন্ধকার ছিল। তো উনি সেকেন্ড ফ্লোরে এসে দেখে যেটা যে তার ফ্রেন্ড আজহার উনি বাচ্চাদের সাথে রুমে কাজ করতেছিলেন। তখন উনি আজহারকে বললেন যে কি হলো, তুই মানে না বলে চলে আসলি কেন এভাবে? তখন তার ফ্রেন্ড যে আজহার সে যেটা রিপ্লাই দেয় যে আমি চলে আসলাম মানে আমি তো রুমেই ছিলাম, আমি তো রুমে বাচ্চাদের সাথে রুম গোছাচ্ছিলাম। তখন ইমু যে সে একটু বেশ ভয় পেয়ে যায়, তো সে আর ব্যাপারটা কারোর কাছে শেয়ার করে নেই। তো পরবর্তীতে ওনারা যেটা জানতে পারে যে তাদের হেডমাস্টারের মুখে যেটা শুনে যে তাদের হেডমাস্টার যিনি ছিলেন উনি রাসেল ভাই সেই স্কুলের মধ্যে কিছু জিন পড়াতেন।
আচ্ছা,
এবং এই জিনিসগুলো কিন্তু সেই স্কুলে এখনো অনেকে ফেস করে। আমি মানে মানে কারণবশত স্কুলটার নাম বলছি না, তো বংশালার দিকে যারা শুনতেছেন তারা সবাই হয়তো গেস করে ফেলার কথা যেটা কোন স্কুলকে আমি মিন করছি।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের কাছে ঘটনাটা ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় যাব, আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে বলি যে আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti www.facebook.com/bhutfm.rasal। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। খুব ছোট্ট একটা ঘটনা রয়েছে তার কাছে, শুনবো তার ঘটনা।
ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটি এটা, সেটাও আমার গ্রামেরই। সেটা হচ্ছে আমাদের গ্রামে একটা আমাদের মসজিদ রয়েছে, এটা আমাদের পারিবারিক মসজিদ। এই মসজিদটাতে মানে মসজিদের এনভায়রনমেন্টটা এরকম, এটা মসজিদের পিছনে একটা পুকুর, সামনে মসজিদ রাস্তার দিকে, আর মসজিদটার ভিতরে আমাদের জানে আমরা জানি মসজিদে অনেকগুলি কাতার থাকে লাইনে। সো ফার্স্ট কাতার থেকেই হাতের ডান দিকে প্রায় 3-4 জন মানুষ একসাথে নামাজ পড়ার মতো করে একটা জায়গা, মানে স্পেসটা পুরো ফার্স্ট কাতার থেকে লাস্ট কাতার পর্যন্ত লাল দাগ দিয়ে আলাদা করা
আছে
এই জায়গাটা।
কেন, কারণটা কি?
এই কারণটা হচ্ছে এখানে জিনরা নামাজ পড়ে।
আচ্ছা আচ্ছা, এটা সবাই জানে ওইখানে, রাইট?
এটা এখানে সবাই জানে, স্টিল নাও এখনো,
এখনো পর্যন্ত,
এখনো এই জিনিসটা এখনো রয়েছে।
যদি কেউ এটা না মানে তাহলে এরকম কোন ঘটনা আছে যে কোনো ঘটনা?
সেটাই আমি এটাই বলতে চাচ্ছি যে ও জায়গাটা মানে যে কোনো ওয়াক্তে নামাজের সময় ও জায়গাটাকে বাদ দিয়ে বাকি জায়গাটুকুতে সবাই নামাজ পড়ে।
রাইট।
এই আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে 71 এর আগে, পাকিস্তান আমলের কাহিনী। সেটা হচ্ছে আমার বাবার একজন ফুপা, তিনি ছিলেন পাকিস্তান আর্মিতে।
আচ্ছা।
তিনি একদিন এরকম শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন, আসার পর মানে প্রথমবার আসছেন তিনি, তো তিনি এই ঘটনাটা জানতেন না। তিনি যখন মসজিদে নামাজ পড়তে ঢুকেন, ঢোকার পর তিনি খেয়াল করেন এরকম লাল দাগ দিয়ে আলাদা করা।
ওকে।
তখন তিনি ওখানে লোকদের জিজ্ঞেস করেন ঘটনা কি, তো ওনারা বললেন না এখানে নামাজ পড়া নিষিদ্ধ, এখানে জিন্না নামাজ পড়ে।
আচ্ছা।
তখন উনি একটু রাগেন, বলে কেন এটা এরকম কেন হবে, সবার সমান ইয়ে, আমরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবো। বলে না এখানে পড়া যাবে না, এখানে জিনরা পড়বে। দেন উনি অনেক ঝগড়াঝাটি করে অনেক রাগটাক দেখে না আমি এখানে পড়বো, দেখি কে কি করে। অনেক ঝাড়ি দিয়ে তিনি বলেন দেখি কে কি করে, আমি এখানেই পড়বো নামাজ। সবার বারণ করা সত্ত্বেও তিনি এখানে নামাজটা পড়া স্টার্ট করেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়। দেন উনি নামাজ পড়তেছে, সালাম ফিরানোর একবার সালাম ফিরানোর পর সেকেন্ড টাইম যখন তিনি সালাম ফিরান, ঠিক সেই টাইমটাতে দুপ করে আওয়াজ আসে, উনি নামাজ পড়া অবস্থায় তিনি পড়ে যান।
আচ্ছা।
নাক মুখ দিয়ে ব্লাড বের হয়, সবাই তাকে টেনে নিয়ে আসে। তখন তিনি বলতেছিলেন আমাকে মাফ করে দাও। আর ঠিক একটা ভয়ানক যেটা বিষয়টা, তার মাথাটা জাস্ট 180 ডিগ্রি ঘোরানো ছিল।
ওকে। এবং তিনি
ওই অবস্থাতে তিনি 5 মিনিটের মতো থাকেন, ওই অবস্থাতে তিনি মারা যান। তখন সবাই বলে আপনাকে বারণ করা হয়েছিল, তো ফ্যামিলিকে বলা হয় ওনাকে বারণ করা হয়েছিল, তাও তুমি কেন গেলেন সেখানে?
কারণ উনি বিশ্বাস করেননি, সেখানে গিয়েছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে এই অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এইখানে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। আমরা আরো একবার ফিরে আসব, কিন্তু আমাদের মোটামুটি হাতে সময় প্রায় শেষ, সো আমরা আরো একবার ফিরে আসব। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন। নুসরাত জাহান সিনথি লিখেছেন স্কুলের স্টোরিটা সত্যি, আমি ওইখানে থাকি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে খুব এনজয় করছে লিখেছেন মুহিদ হাসান আমিন। এছাড়াও সামি রহমান লিখেছেন যে আচ্ছা, তিনি ভূতফিমের প্রশংসা করছেন, আপনারা পেজে গেলেই দেখতে পাবেন। নূর রহমান পাভেল আমাদের সাথে লিখেছেন যে আগের স্টোরিটা খুব ভালো লেগেছিল। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আরো অনেকেই কমেন্ট করছেন এবং জানাচ্ছেন তাদের যে সমস্ত মতামত সেগুলো। জানালার স্টোরিটা খুব ভালো লাগলো। নাহিদুল করিম আমাদের এখানে জানিয়েছেন ফেসবুকেই, অনেকদিন পর তিনি আজকে ভূত FM শুনছেন, লিখেছেন ড্রিম বয় 9 এবং জানা নিয়ে স্টোরি ভালো লাগলো। আচ্ছা এটা তো পড়লাম, দুইবার তিনি করেছেন কমে। আচ্ছা এছাড়াও আমাদেরকে আরো অনেকেই, তমা আমাদের এখানে লিখেছেন যে জানালার পাশে ঘুমাতে ভয় পাচ্ছি, ফেসবুকে লিখেছেন। এবং আমাদেরকে আর যে রাজন নান্দাইল থেকে লিখেছেন, কমেন্ট পড়ো না কেন, কমেন্ট বেশি পড়লেও আমার আমার অনেক কথা শুনতে হয়, আবার কমেন্ট কম পড়লেও অনেক কথা শুনতে হয়, কি করতে পারি বলেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আজ ভূতের অনেক ভয়ঙ্কর হচ্ছে, লিখেছেন সায়েম এখানে। এছাড়াও আমাদেরকে লিখেছেন এমডি মনোহর হোসেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজ সকালেই একটা ইমেল করেছি আপনাকে। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। এবং আপনিও যদি আসতে চান আমাদের ফেসবুক পেজে, এবং আপনি যদি জানাতে চান কেমন লাগছে আপনার এই ঘটনাগুলো, তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.rasel। আমরা চলে যাচ্ছি ছোট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. এবং আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত FM। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, অনেকেই হয়তো অলরেডি বিছানায় চলে গেছেন, অনেকেই হয়তো বেশ ঘুম ঘুম একটা অনুভূতি হচ্ছে, এবং ঘুমের সময়টা আপনার আজকে পুরো রাতটা খুব মানে একটা খুব শান্তির ঘুম হতে পারে, কিন্তু আমাদের এইখানে যিনি আছেন তার কিন্তু ঘুমাতে গেলে অনেক প্রবলেম হয়, রেগুলার তিনি নানা ধরনের সমস্যা ফেস করেন। আপনার নামটা একটু বলবেন একবার, নামটা বলেন একবার আপনার।
শাকিল,
শাকিল আপনি ঘুমাতে গেলে কি কি ধরনের প্রবলেম আপনার হয়, আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন?
প্রবলেম হচ্ছে যে সেটা হচ্ছে যেটা আমি প্রথমে ফেস করতাম, হঠাৎ একদিন আমি আমাদের মতিঝিলের বাসা, আমি আপনার কাছে এখানে বলে রাখি আমাদের ঢাকায় একটা বাসা আছে, তো সেখানে হচ্ছে আপনার একদিন আমি মতিঝিলের বাসা যখন ঘুমাচ্ছি, মানে আমি আমার বেডে একা, তো বেডে যখন আমি ঘুমাচ্ছি তখন আমি ফিল করলাম যে আমার যে বিছানাটা আছে বিছানার ঠিক মাঝখান থেকে, দ্যাট মিন্স আপনার মানে মাজা, হ্যাঁ মাজার এখান থেকে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ নিচ থেকে আমার ধাক্কা দিচ্ছে, আপনার মানে বিছানায় কিন্তু কোনো ভাইব্রেট দিচ্ছে না, বাট নিচ একেবারে মাঝ পয়েন্ট।
এমন কি যে আপনি যে আপনি যে বলছেন যে আপনার ওয়েস্টে যে জায়গাটা,
হ্যাঁ হ্যাঁ,
এই জায়গাটাতে কেউ মনে হচ্ছে বিছানার জায়গা থেকে ফুলে উঠছে এরকম কিছু, কেউ টোকা দিচ্ছে এরকম,
নিচ থেকে টোকা দিচ্ছে,
টোকা দিচ্ছে,
ধাক্কা দিচ্ছে আমাকে।
ওকে,
তো আমি জিনিসটা প্রথমে এত মানে আমলে নিলাম না, তো আমি জিনিসটা ভাবলাম জিনিসটা হয়তো আমার মনের ভুল। তো সেকেন্ড ডে তো একই অবস্থা, আমি দেখলাম যে না আমাকে মানে কন্টিনিউসলি কে যেন রাতের বেলা আমার ঠিক বিছানার দিকে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ ওইখানে। তো ভালো কথা, তো এইভাবে যাওয়ার পর হঠাৎ একদিন আমাদের ঢাকা যে নিজস্ব বাসা, তো আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, এইভাবে আমি উড়াই দিলাম। বাট একদিন সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাসেল ভাই, যেদিন আমি আমাদের ঢাকার যে বাসায় গেলাম ওখানে রাত্রে থাকলাম আব্বু আম্মুর সাথে, গেলাম সবাই মিলে থাকবো, তো হচ্ছে ওখানে যাওয়ার পর সেম অ্যাট দ্য সেম কাজ ওখানেও হলো। তো ওখানে হওয়ার আগে রাসেল ভাই আমি আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমার মেজো আপু, হ্যাঁ তো ও মাঝে মাঝে আমার করে কি রাতে এসে আমার সাথে ঘুমায়, হ্যাঁ তো ও ঘুমায়, তো ও হচ্ছে যে আমি দেখলাম যে আমি মানে ঘুমাচ্ছি, তখন দেখলাম যে আধা ঘুম আধা জাগরণে দেখলাম যে আমার মেজো আপু আমার বিছানাতে আসছে, এসে মানে পিছন দিক থেকে মানে আমার পিছন দিক থেকে কেউ একজন মানে আমার মেজো আপু আমাকে ধরছে, হ্যাঁ তো আমি ভাবলাম হয়তো বা ওইটা প্রায় করে এটা হয়তো বা স্বাভাবিক। তো ভালো কথা, ও আমাকে ধরছে, ধরার পর আমি মানে জিনিসটা আমি ফিল করলাম যে আমি সেটা নড়তে পারতেছি না, আমি মুভ করতে পারতেছি না, আমি জাস্ট মানে আমি মানে কিছুই করতে পারতেছি না। তখন আসলে আমি মানে ওকে বলতেছি যে আমার আপুর নাম হচ্ছে ইসরাত, আমি বললাম যে ইসরাত তুই আমার ছাড়, আমাকে তুই ছাড়। তো দেখলাম ও নর্মালি তখন মানে ও তো কথা বলার কথা, বাট ও কোনো কথা বলতেছে না, বাট আমি কিন্তু দেখতেছি কেউ একজন আমাকে পিছন দিক থেকে জাস্ট আমাকে ধরছে, হ্যাঁ তো আমি বলতেছি বেশ করে বললাম ইসরাত তুই ছাড়তেছিস না কেন, ছাড় আমাকে, ছাড় আপু তুই ছাড়। তখন দেখলাম যখন ছাড়তেছে না, তখন আমার মনে হলো যে আমি তো নড়তে পারতেছি না, বাট আমার সারা শরীরটা আপনার কি বলবো যে একজন ঝিম ধরনের একটা মানে ভাব থাকে না, ঠিক ওইভাবে আমার করতেছে। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন কি জানিনা, যখন আমি টোটালি যখন সেন্সে আসলাম তখন আমি দেখলাম রাসেল ভাইকে আমি আমার বেড থেকে জাস্ট এক হাত উপরে ভাসতেছি,
আচ্ছা
জাস্ট এক হাত উপরে আমি ভাসতেছি আমার বেড, আমি আমার বেড থেকে। তো আমি সাথে সাথে যেহেতু এর আগে বলছি রাসেল ভাই আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, তো আমি সাথে সাথে দোয়া পড়লাম, দোয়া পড়ার পর দেখলাম আমি আস্তে করে জাস্ট মুভ করে আমি আমার বিছানাতে পড়লাম, পড়ার পর আমার কেন জানি মনে হলো যে আমাকে মানে আমার রুম থেকে কেউ একজন বেরিয়ে গেল। তো এটা দেখার পর আমি সাথে সাথে আমি মানে আমি রুম থেকে বেরোলাম, বেরোয়ার পর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমাদের যে গেট সেটা হচ্ছে আপনার কেচি গেট, তো বাহিরে কি হচ্ছে সেটা দেখা যায় আমাদের বাউন্ডারির ভিতর থেকে। তো আমি দেখতে লাগলাম যে আমাদের ওইখানে দুইটা লোক আমাদের ভাষাকে ডেডিকেট করে কি জানো বলতেছে, কিন্তু কি বলতে সেটা আমি বুঝতেছি না, মানে কোন ভাষায় কথা বলতেছে আমি সেটাও বুঝতেছি না। বাট আমি যেটা স্পষ্ট দেখলাম, দুটো লোক আমার ভাষার দিকে তাকায় ডেডিকেট করে দুটা মানে এইভাবে আঙুল দিয়ে কথা বলতেছে। তো আমি হয়তো ভাবলাম যেহেতু এটা মানে যেহেতু এটা তো আর মানে আমাদের মতিঝিলে করো না, তো এখানে হয়তো চোর আসতে পারে। তো আমি আমার আব্বুকে ডাক দিলাম যে আব্বু বাসায় হয়তো চোর আসছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। তো আব্বু যথারীতি বের হলো, বের হওয়ার পর দেখলো কি কোথাও কিছু নাই।
ওকে,
জিনিসটা খুব আজব লাগলো এখানে যে একটা চোর যদি আসে কোনো আওয়াজ একেবারে সাইলেন্ট, কিপ অফ সাইলেন্ট, আমি আমার আব্বুকে ডাক দিলাম। বাট
সেটা চাইতো সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, সেটা হচ্ছে যে আপনার সেই শুয়ে থাকার স্টোরিটা যে আপনাকে কেউ একজন ডিস্টার্ব করে এবং ডিস্টার্বের অবস্থাটা খুব অন্যরকম, মনে হয় যে নিচ থেকে কেউ পিঠে টোকা দিচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে পেছন থেকে কেউ এসে ধরে এবং আপনি নড়তে চড়তে পারেন না। আপনারা যারা এখন ঘরের মধ্যে আছেন এবং যারা মোটামুটি বিছানার সাথেই আছেন তাদের কাছে এই ঘটনাটা আপনারা আরো বেশি ফিল করতে পারবেন, যে এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে বিছানার নিচ থেকে কেউ আপনাকে টোকা দিচ্ছে এবং আপনি পিঠে সেই টোকাটা অনুভব করছেন, খুবই অদ্ভুত লাগার কথা। ঠিক একইভাবে হঠাৎ করে যদি মনে হয় যে রাতের বেলায় পেছন থেকে কেউ এসে আপনাকে এমন ভাবে ধরেছে যে আপনি নড়াচড়া করতে পারছেন না, খুবই অদ্ভুত লাগার কথা। যাই হোক, তারপরেও আশা করবো যে আপনাদের খুব সুন্দর একটা রাত কাটুক, অনেক চমৎকার একটা ঘুম হোক, কারণ কালকে অনেকের সকালে কাজ রয়েছে। আমি কয়েকটা এস এম এস করে আসলাম। আশা মাইমুসিং থেকে আমাদের এস এম এস করছেন, রুমা মিরপুর থেকে আমাদের এস এম এস করছেন, চট্টগ্রাম থেকে শিমুল আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছি ফুর্তি এই আচ্ছা নাম লেখেননি, সোলামান আমাদের এস এম এস করছেন নারিন্দা থেকে, রানা অনেক অনেক ভয় পেয়েছে, আচ্ছা নাজিরা আমাদের এস এম এস করছেন চট্টগ্রাম থেকে, এছাড়াও নাজমুল আমাদের এস এম এস করছেন, আরমান খান সিলেট থেকে এস এম এস করছেন, আকাশ সিরাজগঞ্জ থেকে এস এম এস করছেন আমাদেরকে, এস এম এস করছেন রবি ঢাকা থেকে, এছাড়াও শহীদ খান আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, কবির জিঞ্জিরা থেকে এস এম এস করছেন, আহসানুল্লাহ ফরিদাবাদ থেকে এস এম এস করছেন আমাদেরকে এখানে, মাসুদ সিলেট থেকে এস এম এস করছেন, আফসার কেরানীগঞ্জ থেকে এস এম এস করেছেন আমাদের এখানে, এমডি আকাশ মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন, রিয়া ময়মনসিং থেকে এস এম এস করেছেন, মুশফিকুর আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন সুমিত, এছাড়াও এস এম এস করেছেন রাতুল, এস এম এস করেছেন তসবির, এছাড়াও পারিসা এস এম এস করেছে, আবারও তিনি এস এম এস করেছেন এবং আমাদের এখানে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। যাই হোক, এস এম এস করার টাইম তো মোটামুটি ওভার, বাট আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান সেটা তো আগামী সপ্তাহে মানে সবসময় আপনাদের জন্য ওপেন আছে। সো আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এটা সবচেয়ে বেশি জরুরি, এটা সবচেয়ে বেশি জরুরি। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান সারা সপ্তাহ জুড়ে এবং আপনি চান যে আপনার মতামতগুলো আমরা জানি, আপনার মতামতগুলো আমরা পড়ি এবং আপনাদের আপনার পাঠানো এস এম এস গুলোর উত্তর দেই, ইনবক্স করেন যেগুলো সমস্যাগুলো আমি উত্তর দিই, তাহলে অবশ্যই ফেসবুক মেইল যেগুলোকে বলে আর কি, তো সেই জন্য আপনাকে কানেক্টেড থাকতে হবে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আজকে আর সময় নেই হাতে, কথা হবে আবারও আগামী সপ্তাহে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
This track was downloaded from FusionBD.com.